exclusively on FusionBD.com.
It's here with more fun and fear.
بوتفم هورر کلاب ایز هیر ویت مور فان اند فیر আপনার আছেন বোতফম হরর ক্লাবের সাথে এই মুহূর্তে সৃষ্টি আছে আপনার সাথে আমার সাথে আছে আজকের হরর ক্লাব আজকের হরর ক্লাব জিটি তারা এর আগে মানে তারা আমাদের রেগুলার হরর ক্লাব তো কথা না বাড়িয়ে তাদের সাথে একবার পরিচিত হয়ে নিই আপনার নাম এবং কোথা থেকে এসছেন আরো একবার জানাবেন আমাদেরকে যেরকম জানান প্রতি এপিসোডে
আচ্ছা আমি তানজিম এসেছি সফর থেকে
আমি ইমতিয়াজ এসেছি ভূতের গুলি থেকে
ভূতের গুলি থেকে এর আগের দিন কিন্তু সেই ভূতের গুলি নিয়ে অনেক কাপছাপ হয়ে গিয়েছিল আপনার সাথে তো ভূতের গুলিতে কি ভূতের দেখা টাকা পাচ্ছেন
না আপাতত পাচ্ছি না তবে আশা আছে যে পাবো একদিন
ওকে আপনি ভূত নিয়ে এত হাসা কেন আপনার ফ্যান্টাসি নাকি ভূত নিয়ে অনেক এই কি হরর ক্লাবে
অজানা জিনিসের প্রতি একটা ফ্যান্টাসি সবসময় থাকে ভূতকে কখনো সামনে থেকে দেখিনি তো
আচ্ছা আপনার এই যে কথাটা শুনে আমার একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে একজন প্রখ্যাত মানে বাংলাদেশের খুব একজন বিখ্যাত একজন লেখক নাম বলবো না তো তিনি তাকে একজন ভক্ত তার প্রশ্ন করেছিল যে আপনি নাটক লিখতেন ভালোই লিখতেন উপন্যাস কেন লেখেন তো সেই লোক বলেছিলেন যে মানুষ সেটাই করতে চায় যেটা সে করতে পারে না নাটক তো থাকলোই উপন্যাস লিখতে পারি না সেটাই লেখার চেষ্টা করে যাচ্ছি তো যাই হোক মানুষের সেই অজানাকে জানার বা যেটাকে মানে অপ্রাপ্তিটাকে ঢেকে দেওয়ার চেষ্টা সেখান থেকে কি ইমতিয়াজের ভূতের গলিতে থাকা কিনা জানি না তবে আর যারা আছেন ভূতের গলিতে থাকেন না দেখা যাবে যে সেই ভূতকে জানার জন্য সবাই যদি এখন ভূতের গলিতে যাওয়া শুরু করে মানে জনসংখ্যা বিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় যাই হোক তো এই যে হরর ক্লাবে আজকে আপনারা আরো একবার আসলেন আজকে তো বেশ বৃষ্টি টিষ্টি হচ্ছে কি মনে হচ্ছে কেমন লাগবে আজকে এপিসোডে
বৃষ্টিচ্ছন্ন পরিবেশ অবশ্যই যেটা স্বাভাবিকভাবে ভালো লাগছে মানে ওয়েদারটা এরকম যে একটু রহস্য একটু
এরকম সময়ের জন্য একদম পারফেক্ট তো এই যে এতদিন পরে আবারও আসলেন তো হরর ক্লাবের এপিসোড গুলো কেমন লাগছে সোফার যা শুনছেন
খুবই ভালো সবসময় খুবই ভালো
না তবে আমার জায়গা থেকে আমার কিন্তু আসলে সবসময় খুব ভালো লাগে এই জন্য যে মানে লিসেনার আপনারা যারা শুনছেন আপনারা তো প্রত্যেক এপিসোডে নতুন নতুন গল্প শোনেন আর আমার যেটা হয় যে সপ্তাহ জুড়ে আমার অসংখ্য গল্প পড়া হয় এবং বই পড়া সবসময় খুব মজার একটা কাজ তো এই চেয়ারটাতে বসার কারণে আমার সেই পড়ার জায়গাটা হয়তো একটা নির্দিষ্ট জনরার পর একটু বেশি পড়া হচ্ছে ভৌতিক বা হরর বা তারপরও প্রত্যেক সপ্তাহে অনেকগুলো গল্প পড়া এবং প্রত্যেক সপ্তাহে আমার আজকের এপিসোডটা শেষ করার পর আমার আবার চিন্তা যে নেক্সট এপিসোডে কোন গল্পটা যাবে তো সেটা খোঁজার জন্য আরো অনেকগুলো সুন্দর সুন্দর গল্প পড়া এটা আসলে খুব মজার একটা ব্যাপার আপনারাও কিন্তু সেই কাজটা চালিয়ে যেতে পারেন আপনারাও কিন্তু নতুন নতুন গল্প পড়তে পারেন এবং আমাদেরকে সাজেস্ট করতে পারেন অনেক সুন্দর সুন্দর গল্প অনেকেই এর আগে আমাদেরকে সাজেস্ট করেছেন তো আজকে আপনাদের সাথে খুব জমিয়ে আড্ডা হবে এবং আমরা একসাথে বসে স্টুডিওতে অনেকগুলো গল্প শুনবো এর আগে আপনাদেরকে এর আগের এপিসোডে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা লেখালেখি করেন কিনা আচ্ছা সম্ভবত তানজিম বলেছিল যে লেখালেখি করার খুব ইচ্ছা যে কি যেন গল্প লিখবেন
হ্যাঁ বেসিক্যালি আমরা যেটা একটা প্ল্যান করেছি যে আগেরবার বলেছিলাম যে ঠাকুরমার ঝুলি এই যে আমাদের যে ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে সেই ব্যাপারগুলোকে আমরা কিছু ছোট বাচ্চাদের সাথে আমরা অলরেডি স্টার্ট করেছি যে ব্যাপারগুলো তো ওখান থেকেই আসলে কিছু এই যে গল্পগুলো আসছে আমরা যেসব এক্সপিরিয়েন্সগুলো নিচ্ছি বিভিন্ন নতুন জায়গায় গিয়ে যেটা আমরা হয়তো বা একটা একটা দুটো আজকেও শেয়ার করবো তো সেই জিনিসগুলোকে আসলে ধরে রাখা
মানে একটা হ্যাঁ মানে হারিয়ে না যায় তাই না
হারিয়ে না
ঠিক একটু আগে এসে অন্ধার অক্সে কথা হচ্ছিল যে আমাদের এত সুন্দর সুন্দর কিছু গল্প আছে তো সেই গল্পগুলো নিয়ে কিন্তু আমরা ভিজুয়ালাইজ কিছু মানে ভিজুয়াল কিছু করার একটা চেষ্টা করা যেতে পারে তো মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এত সুন্দর সুন্দর গল্প এমনি এমনি হারিয়ে যাবে জাস্ট একবার পড়লাম এটা কোনো চিহ্ন থাকবো না এটা আসলে খুব মানে উচিত হবে না সেই গল্পের প্রতি কখনো কখনো মনে হয় যে মানে কি বলে অবিচার করা হয় তো যাই হোক আপনাদের জন্য আপনারা দুইজন যেহেতু আছেন, আপনাদের দুইজনের জন্য এবং যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তাদের সবার জন্য আমাদের কিন্তু একটা নতুন সেগমেন্ট স্টার্ট হয়েছে। নতুন সেগমেন্ট আসলে হরর ক্লাবই তো নতুন, আজকে 28তম এপিসোড আমাদের। তো অসমাপ্ত গল্প নামে আমাদের একটা সেগমেন্ট আমরা ক্রিয়েট করেছিলাম এবং যারা লিসনার আছেন তারা খুব সুন্দরভাবে আমাদের সাথে পার্টিসিপেট করেছেন এটা নিয়ে, এবং গল্পের স্টোরি অসমাপ্ত গল্প রেগুলারই তারা সমাপ্ত গল্পটা আমাদেরকে লিখে পাঠাচ্ছে। তো সেখান থেকে আমরা প্রত্যেক সপ্তাহে আমরা এখন থেকে চেষ্টা করবো, এর আগে যদিও কয়েকটা সপ্তাহ মিস গিয়েছে, এখন থেকে আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে এরকম একটা স্টোরির স্টার্টিংটা দিয়ে দেবো। তো একদম আজকের শুরুতেই আমরা একটা স্টোরির স্টার্টিং দিয়ে দিব এবং আপনারা দুজন আজকে আছেন আপনারাও চিন্তা করতে পারেন, আমরা এরপর যখন ঢুকবো তখন আপনাদের কাছ থেকে শুনতেই পারি যদি আপনাদের মাথায় এরকম কোনো কিছু আসে যে কেমন হতে পারে এরপরের গল্পের বাকি অংশটুকু। তো যাই হোক, গল্প শুরুটা আপনাদেরকে এবং যারা শুনছেন এখন আমাদেরকে এবং যারা লেখালেখি করতে চান তারা লিখেও রাখতে পারেন বা রেখে দিতে পারেন সংগ্রহে। আমরা অসমাপ্ত নেক্সট উইকে আমরা যে গল্পটা আপনাদের কাছ থেকে লেখা চাচ্ছি সেই গল্পটার শুরুটা এই মুহূর্তে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে গভীর রাত, দুধারে গাছ গাছালিতে ঢাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রফিজ। হঠাৎ মনে হল পেছন পেছন কেউ যেন আসছে, ভয়ে সে পেছনে তাকাল না। একটু পর মনে হল কেউ গোঙাচ্ছে, বুকে প্রচন্ড সাহস নিয়ে একবার পেছনে তাকাল রফিজ মিয়া। না, কেউ নেই। লিখে পাঠান এই গল্পটি রফিজ মিয়া। গাছগাছালিতে ঢাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে চারপাশে দুপাশে অন্ধকার রাত্রিতে, পেছন থেকে কে যেন কথা বলছে বা কোন একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। কেমন হতে পারে এনভায়রনমেন্টটা, মানে এরকম কি কখনো হয়েছে রাত্রেবেলা খুব গভীর রাতে গ্রামের রাস্তা দিয়ে একা একা হেঁটে যাওয়ার কোন অভিজ্ঞতা কি আছে?
হ্যাঁ আছে অবশ্যই, ছোটবেলায় অনেকবারই আমার গ্রামে যাওয়া হয়েছে এবং বেশি যাওয়া হয়েছে। তো আমাদের গ্রামটা হচ্ছে যে এরকম যে চারপাশে অনেক খাল আছে, নদী আছে, আর হচ্ছে যে প্রচুর গাছগাছালি আছে। তো বাজারে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে ওই মাটির রাস্তায় চারপাশে অনেক বাঁশ ঝাড় দেওয়া হচ্ছে, যে বাজারটা অনেক দূরে ছিল, তো মিনিমাম হাতে হাফ এন আওয়ারের বেশি সময় নিয়ে যেতে হতো। আমরা কাজিনরা মিলে দেখা যায় ম্যাক্সিমাম সময় বাজার শেষ করে আসতে আসতে, মানে বাজার থেকে ঘুরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত। তো ওই টাইমটা জাস্ট ইট ওয়াজ
একা একা। কি কখনো হয়েছে এরকম যে খুব একা একা, মানে খুব একা কেন, একা একা আসলে এমনিতে একা কিন্তু খুব ভয়ঙ্কর হয়, আবার কখনো কখনো খুব এনজয়েবল হয়।
একা একা, হ্যাঁ একা একা কয়েকবার বাজার থেকে আসা হচ্ছে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে জরুরি দরকারে দেখা যাচ্ছে আমার একা একা চলে আসতে হয়েছে। মাঝে মাঝে দেখা গেছে যে খুব বেশি টয়লেট চাপছিল একদিন,
খুব ভয়ে
এরকম একটা ঘটনা ঘটছিল। তো আছে কিছু ছোটবেলায় ভালো কিছু ভয়ানক ঘটনা আছে।
আচ্ছা, তো আমারও মাঝে মাঝে মনে হয় যে আসলে এরকম খুব গভীর রাতের রাস্তার মাঝখান দিয়ে, মানে গভীর রাতে গ্রামের রাস্তা দিয়ে যদি একা একা হেঁটে যাওয়া হয়, আমি জানি আমি এমনিতে খুব ভীতু মানুষ, বিশ্বাসের থেকে ভয়টা অনেক বড় এই ক্ষেত্রে। তো আমার অত সাহস হয় না যে খুব গভীর রাতে কখনো এরকম একা একা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাবো। তো এই জন্য আমি শোনার চেষ্টা করছিলাম বা আপনাদের কাছেও জানতে চাচ্ছি যে এরকম একটা লোক এগিয়ে যাচ্ছে, তার সাথে এরকম একটা ঘটনা ঘটছে বা এরকম কিছু একটা এক্সপিরিয়েন্স সে করছে, এরপর কি হতে পারে। লিখে পাঠান আমাদেরকে, লেখা পাঠানোর ঠিকানাটা হচ্ছে putfm@radio40.fm, এই ঠিকানায় মেইল করে পাঠিয়ে দেবেন। অবশ্যই সাবজেক্ট ফিল্ডে লিখবেন কি হরর ক্লাব। আর এখন আমরা ছিলাম এবং এখনো আছি আমাদের আজকের হরর ক্লাবের গেস্টের সাথে, আর এই মুহূর্তটাতে আপনাদের জন্য যে সেগমেন্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে মেইল অফ দ্য উইক। মেইল অফ দ্য উইকে যাওয়ার আগে ছোট্ট একটা ব্রেক নিব, আমার মনে হচ্ছে সবাই বলছে না, তো ব্রেকটা আর নিচ্ছি না, আমরা সরাসরি চলে যাব আমাদের মেইল অফ দ্য উইকে। এবং মেইল অফ দ্য উইকের আগে আচ্ছা ছোট্ট করে একটা বিরতি নিয়ে নিই, ছোট্ট খুব ছোট্ট 30 সেকেন্ডের মতো একটা ছোট্ট বিরতি, শেষে ফিরে আসছি আমাদের মেইল অফ দ্য উইক নিয়ে। খুব সুন্দর একটা গল্প করতে যাবে না সেটা দেখুন, এটা ফুর্তি টু ফুর্তি।
ছোটবেলায় নৌকার ইঞ্জিনে তেল ভরতাম, লোকজন চিনত মাঝির পোলা বলে, এখন গ্রামের লোকজন বাবাকে ডাকে পাইলটের বাপ বলে, সেই মাঝির ছেলে এখন পাইলট। দিস ইজ মাই লাইফ এন্ড মাই চয়েস ইজ মোজো,
মাই লাইফ মাই মোজো।
more fun and fear.
বলেছিলাম খুব ছোট্ট একটা ব্রেকের পর আবার ফিরে আসবো এবং ফিরে এসে পড়বো আমাদের আজকের মেল অব দ্য উইক, যেটা এই এপিসোডের মেল অব দ্য উইক যেটা সেটা পড়বো। তো এবারে মেল অব দ্য উইকে অনেকগুলো সুন্দর সুন্দর গল্প এসেছে, অনেকগুলো সুন্দর সুন্দর গল্প এসেছে এবং আগেই যেটা বলেছে যে প্রত্যেক সপ্তাহে এত সুন্দর সুন্দর গল্প আসে, যে সেই গল্পগুলোকে আগে যেটা হতো যে মানে সপ্তাহে একটা গল্প শুধুমাত্র সিলেক্ট করা হতো এবং বাকি গল্পগুলো যত ভালোই হোক না কেন পরের সপ্তাহে পড়া হতো না। তবে রিসেন্টলি যেটা করছি সেটা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে যে ভালো ভালো গল্প যেগুলো আছে যেগুলো পড়া হয় না মেল অব দ্য উইকে, যেগুলো জায়গা পায় না, সেগুলোকেও রেখে দিচ্ছি পরবর্তী প্রত্যেকটা এপিসোডে। আমরা এখন চেষ্টা করি মিনিমাম দুইটা গল্প রাখার জন্য মেইলে লিসেনারদের কাছ থেকে যে স্টোরিগুলো আসে। তো এতে করে যেটা হয়েছে যে আগের সপ্তাহের যে ভালো গল্পগুলো থেকে যায় সেই গল্পগুলোও আমরা পরবর্তীতে পড়তে পারি। তবে আজকে আমি যেটা করছি এই এর ভিতরে তো মাঝে মাঝে ব্যতিক্রম কিছু প্রয়োজন পড়ে, তাই না, যে কখনো লিসেনারদের মেইল এবং মাঝে মাঝে আমাদের কাছে অনেকেই জানতে চাচ্ছে বা অনেকেই রিকোয়েস্ট করেন যে ভূত এফ এম এর পুরাতন গল্পগুলো শোনার জন্য। তো আজকের এপিসোডে আমরা ভূত এফ এম এর একটা পুরাতন গল্প রেখেছি যেটা আপনাদেরকে শোনাবো, সেটা হচ্ছে ম্যাপ নাম্বার 13 এর একটা গল্প। মানে ভূত এফ এম এর প্রত্যেকটা প্রতি বছরের সেরা সেরা গল্পগুলো নিয়ে বইমেলা একটা বই বের করা হতো এবং সেই বই থেকে সেই বইয়ের একটা বইয়ের নাম হচ্ছে ম্যাপ নাম্বার 13 এবং সেই বই থেকে একটা গল্প আজকে সিলেক্ট করা হয়েছে। তো প্রথমে মেইল অব দ্য উইকে যে গল্পটা পড়ব সেই গল্পটা আমাদেরকে পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন আমাদেরকে পাঠিয়েছে আমাদের সবসময়কার খুব অ্যাক্টিভ যে ক্লাবগুলো রয়েছে তার ভিতর একটা, রাজশাহী হরর ক্লাব, রাজ হরর ক্লাব তাদের নাম, রাজ হরর ক্লাব থেকে মৃদুল তিনি গল্পটা পাঠিয়েছেন। জানি না কার লেখা, তিনি কোথাও লেখেনি যে এটা তার লেখা, লিখেছেন শুধু যে গল্পটা ভালো লাগলে পড়ে শোনাবেন। তো সংগৃহীত গল্প হতে পারে, যেহেতু জানি না লেখককে সেজন্য লেখকের নাম আন্দাজে না বলে রিস্ক নিলাম না আর কি। তো যাই হোক গল্পতে চলে যাই, খুব সুন্দর একটা গল্প, আশা করি আপনাদেরও ভালো লাগবে মেল অব দ্য উইকের আজকের গল্পটা। অনেক রাত হয়ে গেল, দোকান বন্ধ করে বাড়ি থেকে আগেই।
লাইট লাইট, হে মনেশ, আমার লাইটটা কই রে?
দাদাবাবু আপনি তো আজকে লাইট আনেন নাই।
কি বলিস, এই অন্ধকারের মধ্যে যে লাইট ছাড়া যাবো কিভাবে?
দাদাবাবু আমি আগে দিব।
না থাক, লাগবো না, 20 বছর ধরে এই পথে যাওয়া আশা করি, এখন চোখ বুঝলেও রাস্তাটা বাইসা ওরে।
আচ্ছা তুই বাড়ি যা। রাত 12টা, রাস্তায় নেমেই দেখি অন্ধকারে চারদিক থমথম করছে, কোথাও জনমানবের সারা শব্দ নেই। মাথার উপরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তারায় ঠাসা। তারই একটুখানি ঝাপসা আলোয় পথের উপর দিয়ে গিয়ে চললাম। বাড়ি আমার নেহাত কাছে না, বাড়ি আসা বা ফেরার সময় আমাকে সেই শ্মশান ঘাটের উপর দিয়ে যেতে হয়। লোক মুখে শোনা সেটা নাকি ভূতের আস্তানা, কিন্তু আমি আজও তেমন কিছু দেখিনি। তবে যখন সেই জায়গায় যাই তখন না গাটা ভীষণ ছমছম করে। দূর থেকে দেখা যাচ্ছিল নিমগাছটা, নিশ্চিত হলাম যে সামনেই সেই শ্মশান ঘাট। আমি মনে মনে ভগবানের নাম বলতে বলতে শুরু করলাম। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পেছনের সেই যে কুকুরটা চেঁচাতে আরম্ভ করেছিল তার চিৎকার তখন থামেনি। হঠাৎ দেখি সামনে একটা অবয়ব, আস্তে আস্তে সেটা স্পষ্ট হয়ে উঠল একজন মানুষ। আমি বললাম,
কে ওখানে, কেডা?
সে নিচু গলায় বলল, দাদাবাবু অনেক দূর হয়ে যাইছি, কিছু মনে না করলে আপনার একটু সাহায্যের দরকার ছিল, খুব বিপদ আমার। আমি বললাম,
না না এখন তা কেমনে পারুম, বাড়ি যেতে হইব, অনেক রাত হয়েছে।
এবার সে বলল, না কইরেন না, আপনি বিপদে পড়লে কি আমরা সাহায্য করব না?
আচ্ছা বলেন কিভাবে সাহায্য করতে পারি?
আমার বড়টা আজকে বিকালবেলা মারা গেছে, তার বডিটা পুরাইতে আনছি। আমি তো কাউকে চিনি না, যদি আপনি শ্মশানের ভিতরে থাকেন তাইলে আমরা একটু হলেও স্বস্তি পাইতাম। একে তো চিনি না, তারপর আবার লাশ নিয়ে আইসি, কিছু অঘটন ঘটলে তো পাপ হইব।
আচ্ছা আচ্ছা, সেসব বুঝছি। আচ্ছা আপনি যা করবেন তাড়াতাড়ি করেন।
শ্রাদ্ধের কাজ শুরু হল। আমি পাশের বট গাছে বসে দেখছি, শুধু সেই দেহ আর তার দাদা ছাড়া কেউ নেই। আমি জিজ্ঞেস করলে সে বলল, রাত বইলা কেউ আসে নাই। আমি ভাবলাম হয়তোবা তাই হবে। দেহ পোড়ানো হল, কি বিশ্রী একটা গন্ধ আসল নাকে। দেহ পোড়ালে এমন গন্ধ আসে না, তবে এটা কিসের গন্ধ? মনে মনে কৌতূহল হলেও আমি তাকে কিছুই বললাম না। ভাবলাম কি ভাবতে কি ভাববে। শ্রাদ্ধের কাজ কর্ম শেষ করে লোকটি আমার সামনে এসে দাঁড়াল আর বলল, দাদাবাবু চলেন যাই। লোকটি বের হবার সময় খুব অদ্ভুত ভাবে হাঁটছিল, মনে হয় কেউ তাকে পিছু ধরেছে আর সে তার চোখ হতে আড়াল হবার জন্য দৌড়চ্ছে। রাস্তায় এসে সে আমাকে জড়িয়ে ধরে বলল, আপনারা অনেক ধন্যবাদ। তারপর সে তার কণ্ঠস্বর পরিবর্তন করে বলল, আর হ্যাঁ পিছনে তাকাইবেন না, সোজা হাইটা যাইবেন। আমি ভীতু গলায় বললাম, কেন? সে ফিসফিস করে বলল, বিপদ বিপদ হইব তাকাইলে। কিসের বিপদ? বিপদ হইব কেন আমার? ইফ্রিত, হ্যাঁ ইফ্রিত আপনার ক্ষতি করবার জন্য আপনার পিছু লইব। আপনি পিছনে তাকাইলে সে আপনার ধরে খায়া ফেলাইব, তাই পিছু ফিরবেন না। এই বলে এক নিমিষে সে আধারে মিশে গেল। আমি বললাম, এই যে কই আপনি? কোনো সাড়া পেলাম না। তার কথাতে গা শিরশির করতে লাগলো আমার। ভাবলাম লোকটা মনে হয় মানসিকভাবে অসুস্থ। আমি আবার হাঁটা ধরলাম। কিছু দূর সামনে গিয়ে আবার দেখি সেই নিম গাছ। মনে সংশয় লাগল, এই তো কিছুক্ষণ আগেই পাড়ি দিয়ে আসলাম, তাহলে এটা এখানে আসলো কি করে? পেছনের কুকুরটার চিৎকার হারিয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে, কিন্তু তা আবার কানে লাগতে শুরু করল। ঘুরে ফিরে যেন সব কুলিয়ে যেতে লাগছিল আমার কাছে। আমি তারপরেও হেঁটে চলেছি, হৃৎপিণ্ড মনে হচ্ছিল থেমে যাচ্ছে। কুকুরের চিৎকার যেন আবার অনেকটা কাছে চলে আসলো। মনে হচ্ছিল কুকুরটি ঠিক আমার পেছনে দাঁড়িয়ে চিৎকার করছে, চিৎকারে অসহ্য হয়ে পেছনে ঘুরিয়ে আমি থমকে গেলাম। ঘাম ছড়াতে লাগলো আমার সারা দেহ থেকে। আমার সামনে কেউ নেই, শুধু বাতাসে দেখা যাচ্ছে দুটো চোখ, লাল রক্তবর্ণ চোখ। চোখে যেন পলক পড়ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি ভাবলাম পালিয়ে যাই, কিন্তু সে সাহসটুকু দেহে সঞ্চার করতে পারছিলাম না। আমি বললাম,
কেডা কেডা এখানে?
অন্ধকারে শুধু তার চোখ দেখা যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এটা আর কেউ হোক মানুষ না। তার দেহ নাই, কিন্তু লেজের মতো কিছু একটা দেখা যাচ্ছে। শিয়াল না কুকুর কিছু বুঝতে পারছিলাম না। পাশে পড়ে থাকা লাঠিটা হাতে নিয়ে প্রচণ্ড জোরে আঘাত করলাম, লাগলো নাকি বুঝলাম না। চোখ দুটো মিশে গেল, কিন্তু আবার মনে হচ্ছে পেছন থেকে কুকুরটা ডাকলো। আমি আবার পেছনে তাকালাম, আবার সেই চোখ দুটো। আমি লাঠিটা হাতে নিয়ে এবার যেই বাড়ি মারতে যাব, ততক্ষণে কেউ যেন আমাকে পা ধরে টান দিল, আমাকে ছেঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে বলছি, কে আসো, বাঁচাও বাঁচাও আমারে। কিন্তু আশেপাশে সেই বড় বড় দালান আর কাজ ছাড়া আর কিছুই চোখে আসছে না। সে অবয়বটা আমাকে সজোরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমাকে শ্মশানে নিয়ে ছুঁড়ে ফেলে দেবে সেই চিতাতে। হে ভগবান, বাঁচাও আমাকে! মনে মনে ভগবানের নাম জপতে লাগলাম। আমি মনে হয় না আর বাঁচব, বাঁচবার ইচ্ছা যেন ছেড়ে দিয়েছিলাম। একবার চোখ মেললাম, দেখলাম কেউ যেন লাইট নিয়ে আমার দিকে ছুটে আসছে।
দাদাবাবু, দাদাবাবু, দাঁড়ান, আমি আইতেছি!
নরেশের কণ্ঠ।
নরেশ, আমি এইখানে, আমারে বাসা!
নরেশ এসে আমার হাত ধরে দাঁড় করালো, আমাকে পানি এনে দিয়ে বলল, কি হয়েছে দাদাবাবু? নরেশ, আজ প্রাণে বাইসা গেছি, তুই না থাকলে আইজি ফ্রিতে আমার খায়া ফেলাইত। নরেশ বলল, আমি তো বাড়ি যাইতেছিলাম, আপনার ছিলেন শুই না, ভাবলাম আপনি কোনো বিপদে পড়ছেন, তাই ছুটাইলাম। আচ্ছা দাদাবাবু, ইফ্রিত কি? ইফ্রিত, ইফ্রিত মানে এক চোখ, স্যার দেখা যায় না। থাক, আফসারে বাসলাম, চল বাড়ি যাই।
চার পায়ার ওই ঘুমের গাড়ি, আসমানে ভরা জ্যোৎস্নার তরি, পাল ভিড়াইয়া উঠানে মোর সাদা জ্যোৎস্নার চাদর পরি। চার পায়ার ওই ঘুমের গাড়ি, আসমানে ভরা জ্যোৎস্নার তরি, পাল ভিড়াইয়া উঠানে মোর সাদা জ্যোৎস্নার চাদর পরি। শুইয়া একজন আজ দিবে বাড়ি, রাইখা সাদের বসত বাড়ি, শুইয়া একজন আজ দিবে বাড়ি, সাদের বসত বাড়ি, সাদের সংসার দিছে আজ দিবে বাড়ি, সাদের সংসার দিছে পায়ার ওই ঘুমের গাড়ি, আসমানে ভরা জ্যোৎস্নার তরি, পাল ভিড়াইয়া উঠানে মোর সাদা জ্যোৎস্নার চাদর পরি। জমিনে আছে সাদে
বাবু তোমাকে না দেখে খেতেই চাচ্ছে না, তাই তোমাকে ভিডিও কল দিলাম।
কই বাবাটা?
মাম্মা,
দাদির সাথে দুষ্টুমি হচ্ছে, খা করো। এই তো
মাকে দেখলে সব ঠিক না?
কিছু সম্পর্ক সময়ের হিসাব মানে না, আর তাই রবিতে 199 টাকা রিচার্জ করলেই প্রতিদিন 1 GB করে 7 দিনে 7 GB এখন ইন্টারনেটে কানেক্টেড থাকুন প্রতিদিন। বিস্তারিত জানতে ভিজিট rovi.com.pd। রবি
Boots FM Horror Club is here with more fun and fear. Fear ta kemon chilo apnader, kemon lagche golpo ta, kemon legechilo prothom golpo ta, mail of the week apnader kache jante jacchi. Amaderke janate hole je eta korte hobe facebook.com/radiofurti, eta hocche Radio Furti official Facebook fan page, ebong ekhane giye apni dekhte parben Boots FM Horror Club er ekta post royeche, ebong she post er niche comment kore janiye dite paren kemon lagche আজকের প্রথম হরর ক্লাব, কেমন কেমন লাগলো আজকের এই প্রথম গল্পটা যেটা আমাদের মেন অফ দ্য উইকে সিলেক্টেড হয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই ফেসবুকে কমেন্ট করেছেন, অনেকগুলো কমেন্ট আছে, সেই কমেন্টগুলো পড়ব। তবে তার আগে আমার সাথে যারা আছেন, আমার সাথে হরর ক্লাবের মেম্বার আজকে রয়েছেন, তাদের সাথে আর একবার কথা বলতে চাই। কেমন লাগছে আপনাদের এবং কেমন লাগলো প্রথম গল্পটা?
প্রথম গল্পটা ভালোই লেগেছে আমার, কারণ হচ্ছে যে এই ধরনের একটা সিচুয়েশন, এরকম একটা এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে যে খুব কমন, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সম্মুখীন হয়। তো ভয়গুলো আসলে বিভিন্ন রকম হয়, তো মানে এক একজনের এক্সপিরিয়েন্স গুলো শুনতে, এক একজনের গল্পগুলো শুনতে আসলে খুব খুব ইন্টারেস্টিং লাগে। মানে মনে হয় যে আমরা যখন বই পড়ি তখন দেখা যাচ্ছে যে কল্পনা শক্তিটা তখন খুব বেশি কাজ করে, তখন মনে হয় যে ওই সিচুয়েশনটাতে ওই বনের মধ্যে ওই সাগর পারে
ওই মানুষটা নিজেই হয়তো চলে যায়,
ওই নিজেই ধারণ করে ফেলে। তো গল্পটা শোনার সময় এরকম ফিল হচ্ছে যে মনে হচ্ছে যে না, আমি ওই লোকটার আশেপাশে আছি অথবা কাছেই আছি, দেখতেছি, আমি নিজের চোখে দেখতেছি জিনিসটা। তো জাস্ট কিছুটা মানে ভয়ও লাগছিল যে উনি একটা ব্যাড সিচুয়েশনে ছিল।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবং স্টুডিওর এনভায়রনমেন্টও আছে খুব সুন্দর, আগে বলেছি যে বাইরে বৃষ্টি হচ্ছে,
বৃষ্টি জিনিসটা কিন্তু আসলে ভয় পাওয়ার জন্য খুব একটা পারফেক্ট মনে হয়।
আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে বৃষ্টি বোধ হয় একটা নিরবতা নিয়ে আসে, মানে একটা প্রচন্ড বর্ষণের পর একটা নিরবতা বিরাজ করে,
সেই জন্য মনে হয় বেশি ভয়টা লাগে।
নিরবতা সবসময় সাউন্ড অফ সাইলেন্স।
তবে গল্পটার প্রথম দিকে যেটা মানে অনেস্ট ওপিনিয়ন, যেটা যে প্রথম দিকে মনে হচ্ছিল যে না কেমন হচ্ছে, কেমন হবে শেষের দিকে, তবে যত সামনে আগায় গল্পটা যত সামনে আগায় তত মনে হয় যে অ্যাটেনশনটা বাড়তে থাকে।
আচ্ছা আচ্ছা,
অ্যাটেনশনটা মানে গ্র্যাব করতে পারে গল্পটা আর কি, অ্যাটেনশনটা পায়। এবং আস্তে 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 যখন আমি যেমন ভাবছিলাম যে হয়তোবা সে মারা যাবে, হ্যাঁ সে হয়তো মারা যাবে, তারপর দিন হয়তো মানুষ তাকে খুঁজে পাবে, সেখানেও একটা ওকে সে হি ওয়াজ সেফড, তো ব্যাপারটা মিলে আসলে খুব ভালো লাগছে যে ব্যাপারটা যে
বুঝতে পেরেছি যে শুরুতে হয়তো অ্যাটেনশনটা এইভাবে আসছিল না, বাট যত গল্প এগিয়েছে তত হচ্ছে
ততটা
আস্তে আস্তে ভালো লাগছে। এবং আজকের আমাদের যে মনুফুলের যে গল্পটা আছে, মানে এই যে ইমতিয়াজের কথা ধরে আর কি আসলাম, যে আগের উইকে আমাদের যে গল্পটা ছিল এডগার অ্যালান পোয়ের একটা গল্প ছিল কালো বিড়াল, আগের উইক বা তার আগের উইক এরকম আর কি। তো কালো বিড়াল গল্পটা এরকম ছিল যে এই ছোট 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 ঘটনা মিলে মিলে না একটা গল্প হয়ে গেল। তো হরর গল্পে তো আসলে দেখা যায় যে সেই ইউসপের গল্পে যেরকম যে অনেক নীতি কথা বা একটা মোরাল থাকে লাস্টে, বা অনেকের গল্পে এরকম থাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে অনেকে। তো হরর গল্পে আসলে এটা স্কোপ আছে কি নেই বা এটা থাকতেই হবে এরকম আমি জানি না, মানে গল্পে এরকম থাকতেই হবে এরকম কোনো কথা নেই বা এরকম কোন নিয়ম আসলে থাকতে পারে না, বাট হরর গল্পের ক্ষেত্রে এটা আরো অনেক কমে যায়। কারণ
বেসিক্যালি আনসলভ যেগুলো থাকে, যেমন আমার মনে আছে দেবী,
আচ্ছা,
আর আনসলভ জিনিসগুলো না এইগুলো দেখা যায় যে পরে খুব পীড়া দেয় যে কেন শেষ হলো না, মানে সলিউশন তো পাচ্ছি না কেন কেন এটা শেষ হলো না।
সেখানে
আসলে দরকার নেই,
ছোট ছোট গল্পের সবচেয়ে বড় সার্থকতাটাই বোধ হয় সেখানে, শেষ হইয়া হইল না, শেষ
একটা অস্বস্তি তৈরি করে,
অস্বস্তি হয়তো তৈরি করে বা একটা মনের মধ্যে একটা, হ্যাঁ ঠিক সেটাই, যে অস্বস্তি একটা খচখচে কেন শেষ হলো না বা কি হতে পারতো আরো। তো মানুষের কাছে সেই প্রশ্নটা রেখেই তো ছোট গল্পের সমাপ্তি হয়। তো আমরা আছি প্রথম ঘন্টার একেবারে শেষের দিকে, না এগারোটা একান্ন, একেবারে শেষের দিকে আমরা আছি। ফেসবুকে একটু ঘুরে আসি, সাজ্জাদ হোসেন শান্ত ভাইয়া স্টোরিটা শুনে আমার একটা কথা মনে হলো, আচ্ছা তার কথাটা কি পড়ি, অনেক বড় কমেন্ট। রাত 12:20 এদিন বৃষ্টি হয়েছিল, আমি ভাইয়ের বাসা থেকে বের হলাম, ভাইয়া বলল কি দিয়ে আসব। আচ্ছা তিনি একটা ঘটনা লিখে পাঠিয়েছেন, ঘটনাটা পড়ব, ভালো লাগে স্টোরিটা অবশ্যই সেটাও শোনাব। এবং তিনি লিখেছেন যে স্টোরিটা এই জন্য ভালো লেগেছে, অর্থাৎ তার নিজের এক্সপিরিয়েন্স এর সাথে মিলে গিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যার লেখা গল্পটা এবং যিনি আমাদেরকে পাঠিয়েছেন মৃদুল পাঠিয়েছেন, মৃদুল সে নিজেও বেশ সুন্দর সুন্দর গল্প আমাদেরকে লিখে পাঠায় এর আগে পাঠিয়েছে, তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর গল্প যাচ্ছে আপনাদের কাছে, আরো সুন্দর সুন্দর গল্প এর আগেও পড়েছে এবং আরো সুন্দর সুন্দর গল্প আসতেও পারে, তো সেই গল্পগুলো আমাদেরকে পাঠিয়েছেন bhutefm@radiofurti.fm এই ঠিকানায়। সাবজেক্ট ফিলে লিখতে হবে হরর ক্লাব। আমাদের সাথে আছেন সিঙ্গার জয় বিশ্বাস, ভালো লাগছে লিখেছেন। আতিকুর রহমান আতিক লিখেছেন নাইস স্টোরি। আমাদের সাথে আছেন বালু চরে ধুলোবালি, হৃদয় নোয়াখালী থেকে। আচ্ছা বালু চরে ধুলোবালি এই নামের অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসছে, হৃদয় নোয়াখালী থেকে। সৃষ্টি ভাই যশোর থেকে শুনছি। আলিফ খন্দকার লিখেছেন আফিদে তুহিন প্রতিদিনের মতো আজকেও তিনি আছেন আমাদের সাথে বাংলাদেশ হরগোলা থেকে। মোহাম্মদ মেহেদি হাসান সানি আছেন, লিখেছেন হ্যাঁ ভাই কেমন আছেন, মেহেদি পাটকেলঘাটা থেকে শুনছি উইথ মোর, তিনি বাংলাদেশ হরর ক্লাবের একজন মেম্বার। ওকে মাজিয়া জাহান তিনি আছেন ঢাকা থেকে শুনছি, অনেক ভালো লাগছে, লাস্ট পর্যন্ত সাথে থাকবো। আচ্ছা ওকে থ্যাংক ইউ। আরও আছেন মেহেদি হাসান সানের কথা আগেই বলেছি। আব্দুর রহিম লিখেছেন ট্রেনে ঠাকুরগাঁও থেকে ছিলাম থাকবো, ফুর্তির সাথেও থাকবেন। নীল প্রজাপতি লিখেছেন আমি মুনমুন আছি সাথে মিরপুর ক্যান্টনমেন্ট থেকে। আমাদের সাথে আছেন আরিফ হোসেন লিখেছেন খুব ভালো লাগছে আজকে ভাইয়া, আমি রাজশাহী থেকে শুনছি। পেইনলেস সাজ্জাদ আছেন ভাইয়া খুলনার দৌলতপুর থেকে শুনছি, খুলনা সবসময়কার প্রিয় শহর প্রিয় জায়গা আমার। আমাদের সাথে আরো আছেন জামি আহমেদ, সৃষ্টি ভাই কেমন আছেন, অনেক ভালোবাসা রইল নিকষ আলোর হাতে না থাকলে এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আরো আছেন, আরো অনেকেই আছেন, একই মানুষ যেহেতু অনেক অনেক কমেন্ট করে ফেলেন, তাই স্ক্রল করে নিচে নামতে নামতে পড়া হয়নি এরকম কমেন্ট খুঁজে পাবো, মাঝে মাঝে টাফ হয়ে যায়। আর তো যাই হোক আবার ফিরে আসবো, ফেসবুকে কমেন্ট নিয়ে আবার কথা হবে এবং আপনাদের কথা কমেন্ট নিয়ে কথা হবে, সবকিছুই হবে। এই সময়টাতে আমরা একটা বিরতিতে যাচ্ছি এবং এই সময়টাতে বিরতিতে একটা খুব সুন্দর গান শুনবো, আমার খুব প্রিয় একটা গান ফেরতাটা, এবং গান শুনে যখন ফিরে আসবো তখন আপনাদের জন্য আরো নতুন নতুন কিছু অবশ্যই থাকছে এবং নেক্সট আওয়ারে আমাদের যে মেইন স্টোরি যেটা বন্যফুলের গল্প অবর্তমান সেটা থাকছে এবং আরো এক ফুতাফেমের ওল্ড স্টোরি থাকছে, একটা থাকছে আনসেন্সার্ড স্টোরি অব দ্য উইক, কাজে অনেক সুন্দর সুন্দর সেগমেন্ট এখন বাকি আছে, আরো পুরো দুই ঘন্টা আপনাদের সাথে থাকবো, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুর্তি, ইটি ইজ এফএম এন্ড টু ফুর্তি।
শুক্রবার রাত 11:59 with Grameenphone.
একে তো কঠিন জঙ্গল, তার উপর ঝড়, আমাদের মাথা সহ গাছটা প্রচন্ড দুলতে লাগলো। ঠিক তখনই দেখি দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা।
তারপর বাঘের মাথায় বন্দুকটা ঠেকায়া ধাম ধাম, বাঘ তো
মেয়ে দোষ, এবার ফ্রুটিকা খা।
বাঘ তো দূরের কথা, একটা পাখিও দেখি নাই। হ্যাঁ মানে বাঘের ভয় তো ট্রলার থেকে নামে না।
উনি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা একটু বেশি পিওর।
ফ্রেশ মিউজিক সার্ভড হট রেডিও ফুটি অন দ্য স্পট।
হারিয়ে যাও কোথাও কোথাও রোদ বৃষ্টি ঝরে ঘরে বাইরে অনেক দূরে যাও ফুর্তি করে জু 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 ফুর্তি
ভৌতিক ভাবে তানজিমের মাইক্রোফোনটা হঠাৎ অফ হয়ে গিয়েছিল মনে হয়। যাই হোক, ভূত এফএম হরর ক্লাব, যেহেতু হরর ঘটনা ঘটবেই, তবে অবশ্যই বিশ্বাস করবেন না, যেটাই হোক না কেন যান্ত্রিক গোলযোগের জন্যই হবে। যাই হোক, আমি জানি ভূত এফএম হরর ক্লাবের লিসনার যারা আছেন তারা এটুকু অবশ্যই বুঝবেন। আচ্ছা, আমরা তো হচ্ছে খুব সফলতার সাথে প্রথম ঘন্টাটা পার করে ফেললাম, সেকেন্ড আওয়ারে আমরা ঢুকলাম, এবং সেকেন্ড আওয়ারে হরর ক্লাবের সাথে আমাদের যে পুরো আড্ডা চুড়ে আমরা কিন্তু যেটা করি যে মাঝখানে একটা পোর্শন আমরা থাকি যেখানে আমরা প্রশ্নোত্তর খেলি আর কি, কিছু প্রশ্নোত্তর থাকে ইন্টারভিউ টাইপের, তো খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি চতুর জানি আপনার খুব ছাত্র হিসেবে খুব ভালো, তাই না? পরীক্ষার প্রশ্ন কি ভয় পান?
পরীক্ষা তো সবাই ভয় পাই, ওটা সবচেয়ে ভয়ঙ্কর।
ওকে, আমার ক্ষেত্রে যেটা হয় যে প্রশ্ন শুনলেই আসলে আমি ঘাবড়ে যাই, এই জন্য আর কি বললাম যে প্রশ্নোত্তর, প্রশ্ন শব্দটা শোনার সাথে সাথে আমার মনের ভিতরে একটা ভয় জেগে ওঠে। তো সে কারণে ওই যে একটা গান আছে না, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, সেই গান শুনতে গেলে প্রথমে ভয় পেয়ে যেতাম। আচ্ছা যাই হোক, তো এখন প্রশ্ন উত্তরের আগে আরেকবার জানিয়ে দিচ্ছি, আপনি আপনার কথা জানিয়ে দিতে পারেন আমাদেরকে, হরর ক্লাব কেমন লাগছে আজকের অনুষ্ঠানটা এবার জানাতে পারেন, কিভাবে জানাবেন? facebook.com/radiofurti এই ঠিকানায় হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এছাড়া আপনি আপনার হরর ক্লাব নিয়ে যদি আসতে চান তবে কি করতে হবে, আমাদেরকে মেইল পাঠিয়ে দেবেন bhutfm@radiofurti.fm এই ঠিকানায়, সাবজেক্ট ফিল্ডে লিখবেন হরর ক্লাব, আপনার ক্লাবের ইনফো এবং আপনার ক্লাবের ডিটেলস, কন্ট্রাক্টিং ডিটেলস, এটাই আর কি লাগবে। তো আপনাদের ক্লাবের মেম্বার তো তিনজন, এর আগের বারও আপনারা এসেছিলেন দুজন, আরেকজন মেম্বার।
হ্যাঁ, আমাদের খাগা রেজা, রেজা আজকেও নাই, তবে মাঝখানে সে কিন্তু
এসেছে।
এটা একটা ভালো ব্যাপার, আমরা কিন্তু মিউচুয়ালি যে অন্যান্য ক্লাবের সাথে, দুইটা ক্লাবের সাথে, একটা ঢাকার বাইরে একটা ঢাকার ভেতরে, এদের সাথে আমাদের বেশ কথাবার্তা হয়,
এবং আপনাদের যারা এই মুহূর্তে আছেন হরর ক্লাবের লিসনার যারা শুনছেন তাদেরকে বলতে যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু আমরা সব হরর ক্লাবগুলো, অন্তত ঢাকার যে হরর ক্লাবগুলো আছে তাদের নিয়ে একটা খুব একটা বসার চেষ্টা করবো, এবং ক্লাব অ্যাক্টিভিটিসগুলো আসলে সবসময় এভাবেই কিন্তু আগে যে বিভিন্ন ক্লাবের সাথে এবং বিভিন্ন মেম্বারদের ভিতরে একটা যোগাযোগ সৃষ্টি হওয়া সেটা খুব দরকার। তো রেজার যে বিষয়টা, মানে রেজা নেই আজকে আসেনি আর কি, তো রেজা এর আগের উইকে, মানে এর আগের বার যেবার এসেছিল, আমার মনে হচ্ছে প্রথমবার যেবার এসেছিল সেবার আমাদেরকে বলেছিলাম যে ভৌতিক কোনো লেম জোকস শোনাতে পারবে কিনা, তো প্রশ্ন করেছিল যে বেজোর সংখ্যক ভূতকে কি বলা হয়, অদ্ভুত। এবং মজার ব্যাপার হচ্ছে ইনস্ট্যান্ট সম্ভবত সেটা বানিয়েছিল, মানে আমার কাছে মনে হয়েছে ইনস্ট্যান্টই বোধহয় বানিয়েছে, কারণ আমি এর আগে তাকে বলিনি। তো যাই হোক না কেন, আমি আপনাদেরকে এরকম একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে বাসার ভেতরে কোন ঘরে ভূত থাকার সম্ভাবনা সবচেয়ে কম?
কোন
বাথরুমে থাকার সম্ভাবনা কম সবচেয়ে বেশি?
আচ্ছা, সেটা হচ্ছে লিভিং রুম।
ওকে,
আচ্ছা,
এটা ভালো ছিল।
আরেকটা প্রশ্ন করবো,
আপনি কি রেজা মানে প্রভাবিত রেজা?
না না, এটা রেজা তার জোকস গুলো নিজে বানায়, কিন্তু আমি এটা নিজে বানাইনি, একদমই বানাইনি। এটা অবশ্যই এই ধরনের বিষয়গুলো ইন্টারনেটে প্রচুর পাওয়া যায় এবং আমি সেখান থেকে খুঁজে বের করে নিয়েছি। এই মানে একটু আগে যে প্রশ্ন এবং উত্তর যেটা হলো, কোনোটা দায় দায়িত্ব এবং সৃষ্টিশীলতা কোনোটাই আমার না, আমার না, আমি সরাসরি ইন্টারনেট থেকে সংগৃহীত। সংগৃহীত আরেকটা প্রশ্ন করতে চাই, ভূতের বাচ্চাদেরকে ভূত কোথায় রেখে কাজে যাবে? মানে মানুষ তো ডে কেয়ার সেন্টারে রেখে যাবে, ডে কেয়ার সেন্টারে, ডেস্ক কেয়ার সেন্টার। আচ্ছা, তো যাই হোক, মানে প্রশ্ন উত্তর খেলা শেষ, এরকম কোন প্রশ্ন যদি আপনার মনে এসে থাকে আমাদেরকে জানিয়ে দিতে পারেন facebook.com/radiofootie ঠিকানায়। ভূত এফএম হরর ক্লাব উইথ মোর ফান এন্ড ফিয়ার, কাজে ফান থাকবে, ফিয়ার থাকবে, সবই থাকবে। আপনাদের কাছে এখন প্রশ্ন আমার, আপনি জীবনে আপনি খুব ভয় পেয়েছিলেন কবে, এরকম কোন কথা ইমতিয়াজ মনে পড়ে যে খুব ভয় পেয়েছিলেন ওইদিন?
খুব ভয় পেয়েছিলাম দুই দিক থেকে বলা যায়। একদিক থেকে হচ্ছে যে
দুই দিক থেকে বলা যায় বলতে আপনি মুখ দিয়ে,
আচ্ছা দুই দিক থেকে চিন্তা করলে আর কি বলা যায় যে খুব ভয় পেয়েছিলাম হচ্ছে যে কোন ঘটনা দেখে একটা ভয় পেয়েছিলাম।
আচ্ছা,
এটা হচ্ছে যে আম্মুর ভয় পেয়েছিলাম, ঠিক আছে, আম্মুর ভয়টা আজকে নাই বলি, ঘটনাটা ভয়টা এরকম যে
মানে মায়ের ভয়, ভূতের ভয় সম্ভবত সবচেয়ে কম ভয়ঙ্কর জিনিস আমার কাছে, মানে ব্যক্তিগত জীবনে বা আসলে সত্যিকারের জীবনে ভূতের ভয়টা সবচেয়ে কম ভয়ঙ্কর, আর বাকি ভয়গুলোই সবচেয়ে বড়। আর ভূতের ফর্ম হরর ক্লাব শুরু থেকে বলে আসি যে পৃথিবীতে এই ভয়টা শুধুমাত্র যেন ভূতের ভয়, এন্টারটেইনমেন্টের ভয়ই যেন সীমাবদ্ধ থাকে, আর সব ভয় যেন হারিয়ে যায়। তো যাই হোক, আপনার সেই ভয়ের কথাই বলুন।
যে আমার ভয়টা কোন ভূতের ভয় না, ভয়টা হচ্ছে যে ছোটবেলায় বিটিভি দেখতাম, একটা টিভি ছিল তখন, তখন হচ্ছে যে একটা সিরিয়াল দেখা, ইংলিশ সিরিয়াল, তো এক্স ফাইলস নাম, তো দেখা
যাচ্ছে যে
আম্মু ঘুমিয়ে যেত, তো আমি একে চুপি চুপি একা রাতে লাইট নিভিয়ে তারপর দেখতাম।
ওকে,
তো ওই সিরিয়ালটা হচ্ছে যে যখন শেষ করতো, একদম এন্ডিং থাকতো, তখন দেখা যাচ্ছে যে একটা কুয়ার সামনে গিয়ে দেন একটা খুব বিভৎস একটা চেহারা আর মানুষের হঠাৎ করে পিছন দিক থেকে সামনে দিয়ে ঘোরা দেখাতো, মানে হঠাৎ করে এই জিনিসটা দেখে মানে প্রতিবার আমার খুব বেশি ভয় লাগতো, মানে ছোট ছিলাম, মানে ক্লাস টু থ্রি ওই টাইমটাতে আর কি, হঠাৎ করে একটা জিনিস আপনার দেখতেছেন, দেখতেছেন সামনে হঠাৎ করে একটা জিনিস, মানে
বিভৎস
একটা জিনিস থেকে সামনে চলে আসছে।
হ্যাঁ, আর আপনি কি খুব সাহসী?
ব্যাপারটা যেটা যে আমি সাহসী বলতে আমি ঠিক বিশ্বাসটা
করছি যে
ভূতের না,
যে কোনো,
তবে আমি বেসিক্যালি শেয়ার করতে চাই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমার,
মানে ওইটা কি আপনার সবচেয়ে ভয়ের অভিজ্ঞতার কথাই বলতে চাচ্ছেন?
হ্যাঁ,
মানে এরকম, ওকে,
বলতে পারেন সেরকমই, মানে ওই যে আনসলভড আর কি যে ব্যাপারটা, এই কারণে আমার খুব ওই সময়টা খুব ভয় লাগছে।
শুনি ঘটনা,
ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার নানা ভাই রিসেন্টলি স্ট্রোক করেন, ব্রেন স্ট্রোক।
আচ্ছা,
তো আমরা তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় নিউরোতে, তারপরে সরোয়ারদিতে ভর্তি করা হয়। তো সরোয়ারদিতে একটা জেনারেল ওয়ার্ডে ছিলেন, তো ওখান থেকে আমরা একটা পেইং বেডে আর কি নেওয়ার জন্য আমরা যাচ্ছি। তো সরোয়ারদির এক নম্বর ওয়ার্ড থেকে যখন আপনি পেইং বেডের দিকে যাবেন লিফটের দিকে, তখন একটা মোড় পড়ে, করিডোরের যে মোড়টা আর কি, ওই মোড়ে আমি যখন যাচ্ছি, আমি আমার চাচু আর হচ্ছে মামা তিনজন মিলে যাচ্ছি, তো তখন দেখি যে একজন সাদা পাঞ্জাবি পরে একজন লোক দাঁড়ায় আছে। তো আমার আম্মুর মামা হন এরকম একজন, ওই দিন পাঞ্জাবি পরে আসছে, বাট ওনার পাঞ্জাবিটা এরকম কালার না, তো আমি ফার্স্টে ওনাকে মনে করি, পরে দেখি যে না, বেসিক্যালি ওইটা উনি না, অন্য এক লোক, ঠিক আমার চেহারাটা খেয়াল নেই, বাট সাদা পাঞ্জাবি পরে, খুব একদম হোয়াইট পেপারের মতো সাদা পাঞ্জাবিটা,
প্রচন্ড সাদা,
সাদা একদম ধবধবে সাদা, যে খুব পরিষ্কার সাদা একদম। তো আমি দেখি ওনাকে, ফাইন, ঠিক যখন মোড়টার দিকে কাছাকাছি মানে মোড়ে আমরা ঘুরবো, ওই সময় দেখি উল্টা সাইড থেকে যেটা যে কিছু লোক একটা মানুষ আর কি, মানে বেসিক্যালি লাশ, তাকে শাড়ি বা কাঁথা এই টাইপের কিছু একটা দিয়ে মুড়িয়ে বেশ অনেকজন মানুষ তাকে নিয়ে যাচ্ছে, স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে আমাদের কে, তারা ক্রস করে। তো দেখি বিষয়টা আমার কাছে কেমন লাগে যে আমরা যাচ্ছি নানাকে নিয়ে উপরে, আর একটা লাশ যাচ্ছে,
কেমন না বিষয়টা, তো ওইটাই ওইটাই আর কি। তো সাডেনলি আমি খেয়াল করি যে আমার মনে হয় যে আচ্ছা লোকটা কোথায়, আমি তাকাই, আমি লোকটাকে পাচ্ছি না।
মানে লাস্ট নিয়ে গেল আর
হঠাৎ করে মনে হলো যে লোকটা কোথায়, লোকটাকে দেখলাম কি কোথায়, আমি চেষ্টা করলাম খোঁজার, পেলাম না। আমি বললাম যে আচ্ছা আমি কি ভুল দেখছি, ওকে আমি খুঁজে দেখি। আমি এর মধ্যে হচ্ছে লাস্ট স্টেশন নিয়ে তারা কিছু দূর এগিয়ে গেছে, করিডোর থেকে সামনের দিকে একটু এগিয়েছে, আমাদের আমরা একটু এগিয়ে আসছি। আমি মোটামুটি দৌড়ের মতো দিলাম, দ্রুত আমি দৌড়ে গেলাম। আমি সামনে ক্যান্টিনের ওদিকে বের হওয়ার রাস্তাটা, এক্সিটটা ওদিকে আমি চেষ্টা করলাম খোঁজার, কিছু খুঁজলাম। খোঁজার পর আমি আর সামনে আর দূরে করিডোরে যাইনি, বাট আমি
মোটামুটি
মানে যতটুকু এরিয়া আমি গিয়েছি অতটুকুতে যেতে হলে একটা মানুষ দৌড়ে না গেলে অতটুকু যেতে পারবে না, ঠিক আছে, হেঁটে যদি কভার করা অতটুকু সম্ভব না, যতটুকু আমি খুঁজেছি তাকে, বাট আমি কিন্তু তাকে পাইনি। তো ওখানে কোনো রুমও নাই, কোনো রুমে সে ঢুকে যাবে এরকমও না। তো আমি তারপরে আমার ওখানে আমার মানে নানার ওখানে লিফটের কাছাকাছি তারা চলে যাচ্ছে, আমি ওখানে ব্যাক করি। তো আমি আসলে
ব্যাপারটা
পরবর্তীতে ওই সময়টা আমার কাছে না এখনো খুব ঝাপসা মনে হয়, মানে আমার এক্সাক্ট মানে আমি ঠিক চেহারাটাও মনে করতে পারি না, ওই সময়টাকে আমি এক্সাক্টলি মানে ফোকাসড না আমার কাছে, আই ডোন্ট নো আসলে
অস্বস্তিকর অনুভূতি হয়েছিল সেজন্য হয়তো শেয়ার করলেন। তো আশা করি আপনার নানা এরপর সুস্থ হয়েছেন,
এখন কিছুটা সুস্থ, ইনশাআল্লাহ।
আমরা অবশ্যই তার সুস্থতা কামনা করছি। আটটা হচ্ছে আজকের ভূত এফএম হরর ক্লাবে আগত গেস্টের সাথে যে হরর ক্লাবটি আজকে এসছে, আরো কথা হবে আমাদের, আরো আড্ডা হবে, আরো বেশ কিছু প্রশ্ন করার ইচ্ছে ছিল, তবে এই মুহূর্তে সেদিকে না যাই, আমরা এখন ছোট্ট একটা ব্রেকে যাবো, ছোট্ট ব্রেক, এবং ছোট ব্রেকের পর আমরা ফিরে এসে আমাদের আজকের যে মূল গল্প যেটা বনু ফুলের অবর্তমান সেই গল্পটা শুনবো। তো কোন গান শুনতে কি চাচ্ছেন তানজিম, কোন গানের রিকোয়েস্ট আছে? ওয়ারফেজ আমার সবসময় খুব প্রিয় ব্যান্ড, ওয়ারফেজ বলে ফেলুন তাহলে কোন গান? অবাক ভালোবাসা, খুব সুন্দর একটা গান ওয়ারফেজ এর অবাক ভালোবাসা। ঠিক আছে, এটা রাখছি, আমরা এখন যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে, তারপর অবাক ভালোবাসা, এবং তারপর ফিরে আসছি আপনাদের কাছে। শুনতে থাকুন রেডিও ফুর্তি 88.5 FM and 240।
ফুর্তি এক তো গহীন জঙ্গল, তার উপর ঝড়, আমাদের মাথা সহ গাছটা প্রচন্ড দুলতে লাগলো। ঠিক তখনই দেখি ফুটিকাই তো চাইলাম, দাঁড়া আবার চাই, ফুটিকা চাইলে দেখে নিন ফুটিকাই নিচ্ছেন কিনা।
তারপর বাঘের মাথায় বন্দুকটা ঠেকায়া
ধাম ধাম,
এবার ফ্রুটিকা খা,
বাঘ তো দূরের কথা, একটা পাখিও দেখি নেই, মানে বাঘের ভয় তো ট্রলার থেকে না মানে
অন্য ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে, ফ্রুটিকা একটু বেশি পিওর। ফেস ইট, ফেস ইট, রেডিও মানে ফুর্তি, রেডিও ফুর্তি।
ভরে যা অস্তিত্বে আনন্দে ক্রীড়ায় গভীরে আমার দৃষ্টিতে তোমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে জ্যোতি তোমার ঝংকারে কারে সুখের কন্যা যেন চলিয়া কন্যা সাগরের দিকে কল্পনায় পেরিয়ে যায়
পুরাতন স্মৃতি চোখ খুলে যাওয়া
নতুন বছরে আজ যেদিকে তাকাই ইন্টারনেটে কোনো থামাথামি নাই, ফেসবুক লাইভ বা ভিডিও স্ট্রিমিং, বাংলালিংকের নতুন নেটওয়ার্কে নববর্ষের আনন্দ প্রতিদিন,
বাংলালিংকের নতুন নেটওয়ার্কে নববর্ষের আনন্দ প্রতিদিন মাত্র ১৪ টাকায় ১ জিবি ইন্টারনেট। অফারটি পেতে ডায়াল *5000*14#। বাংলালিংক।
সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে ভূত এফএম হরর ক্লাব নিয়ে, আর আমার সাথে আছে আজকের হরর ক্লাব ইমতিয়াজ এবং তানজিম আমাদের সাথে আছে এবং তাদের সাথে আবার আমরা কথা বলব। তবে এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের প্রথম গল্পে। আমাদের আজকের এই গল্পটা নিয়ে কি বলেছি, বনফুলের অবর্তমান, এবং আমাদের সাথে স্টুডিওতে বসে কিন্তু শুনবে ইমতিয়াজ এবং তানজিম। আপনারাও যদি তাদের মতো করে হরর ক্লাব নিয়ে যদি চলে আসতে চান স্টুডিওতে, তবে এটা করতে হবে আমাদেরকে মেইল করতে হবে ভূত@radiofooty.fm এই ঠিকানায় মেইল করবেন, সাবজেক্ট ফিল্ডে লিখবেন হরর ক্লাব। আমাদের সাথে ফেসবুকে যারা আছেন একটু কয়েকটা কমেন্ট একটু করে নিচ্ছে। আর যে সিয়াম আছেন আমাদের সাথে লিখেছেন, হ্যাঁ ভাইয়া আমি আছি, তোমাদের সাথে ভালো লাগছে এবং ভয় পাচ্ছি, প্রথম ঘটনা ভালো লাগলো। আমাদের সাথে আরো আছেন রাকিবুল ইসলাম ফাহিম, তিনি অন্য মানুষকে ট্যাগ করেছেন, আচ্ছা ঠিক আছে। নাইমুর রহমান নীল আছেন আমাদের সাথে, অনেক মজা হচ্ছে, মজা লাগতেছে স্টোরিটা, ওকে। দুর্দান্ত মহাকাল নয়ন লিখেছেন, আজব দুনিয়া, আজব মানুষ, আমরাই সবাই আজব, ঠিক কেমন যেন লাগলো হচ্ছে, অনেক মজা লাগছে স্টোরিটা, এবং তারপরে লিখলেন আজব দুনিয়া আজব মানুষ। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই ঘন্টা এখনো পর্যন্ত কোন স্টোরি কিন্তু স্টার্ট করে না, তানজিম একটা স্টোরি বলেছে অবশ্য, ঠিকই আছে। সাইফুল ইসলাম লিখেছেন, হাই নাইমুর রহমান নিলয় লিখেছেন, আজ সব স্টোরি শুনব। তানহা আফরিন আশা আছেন আমাদের সাথে, লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আশা, লিখেছেন খুলনা থেকে শুনছি, রিয়েলি অনেক ভালো লাগছে। জামি আহমেদ লিখেছেন, সৃষ্টি হয়ে ভালো লাগছে। নাইমুর রহমান নিলয় অনেকগুলো কমেন্ট করেছেন, জামি আহমেদ তিনিও করেছেন। ইফতেখার ইসলাম আলিফ লিখেছেন, ভাই স্টোরি শুরু করেন প্লিজ। ওকে, তবে এখন স্টোরি শুরু করে দিই। বনফুলের অবর্তমান, বনফুল আপনারা যারা জানেন এবং যারা জানেন না তাদের সবার জন্য বলছি যে বলাই চাঁদ মুখোপাধ্যায় খুব বিখ্যাত একজন সাহিত্যিক, নাটককার, কবি, অনেক কিছু করা যায়। তো তিনি বনফুল ছদ্মনামেই বেশি লিখতেন। তো তার লেখা গল্প এটি অবর্তমান, এবং অবর্তমান শুনে আমরা আবার ফিরে আসব। এখন ছোট একটা বিরতির পর আমরা চলে যাচ্ছি অবর্তমান, খুব ছোট, খুব ছোট, অল্প সময়ের একটা বিরতি, এবং তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মেইন স্টোরি অবর্তমান, এবং অবর্তমান শেষে আবার ফিরে আসবো। আপনার কেমন লাগছে স্টোরিটা, এবং স্টোরি শেষে কেমন লাগলো স্টোরিটা সেটা আমাকে জানাতে পারেন। আদার কোনো কিছু যদি জানাতে চান, যে কোনো কিছু জানাতে চান ভূত এফ এম হরর ক্লাব নিয়ে, facebook.com/radiofooty ঠিকানায় তো আছে, ভূত এফ এম হরর ক্লাবে একটা পোস্ট রয়েছে, সেখানে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা চলে যাচ্ছি সরাসরি বিরতি শেষে গল্পে।
যেমন পাইলো সে আর এখন করা যায় যখন তখন, চাহিদা আছে সবই বিশাল এলইডি টিভি,
এমনই স্বাচ্ছন্দ্যময় প্রযুক্তি, বোনিল ছয় হাসি আনন্দে ভরে উঠুক আপনার সংসার, আর পাশে থাকুক ভিশন এলইডি টিভি, ভিশন ক্রাফটিং হ্যাপিনেস।
অবর্তমান বনফুল, সমস্তটা দিন বন্দুক কাঁধে করে একটা চখার পিছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। যারা কখনো এই কাজ করেননি তারা বুঝতে পারবেন না হয়তো যে ব্যাপারটা ঠিক কি জাতীয়। ধুধু করছে বিরাট বালির চর, মাঝে মাঝে ঝাউ গাছের ছোপ, একধার দিয়ে শীতের শীর্ণ গঙ্গা বইছে, চারদিকে জনমানবের চিহ্ন নেই, হু হু করে তীক্ষ্ণ হাওয়া বইছে একটা। কহলগাঁয়ের খেয়াঘাটে গঙ্গা পেরিয়ে ক্রোশ দুই বালির চড়া ভেঙে আমি পারিপার্শ্বিকের মধ্যে এসে উপস্থিত হয়েছিলাম সকালবেলা। সমস্ত দিন বন্দুক কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি, বালির চড়া ভেঙে ভেঙে কতখানি যে হেঁটেছি, খেয়াঘাট থেকে কত দূরেই বা চলে এসেছি তা খেয়াল ছিল না, তবে মনে হচ্ছিল সারা জীবন ধরে যেন হাঁটছি। অবিশ্রান্ত হেঁটে চলেছি। চতুর চখাটা কিছুতেই আমার বন্দুকের মধ্যে আসছে না, ক্রমাগত এড়িয়ে এড়িয়ে উড়ে পালাচ্ছে। আমি অঞ্চলে আগন্তুক, এসেছি ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে। আমি নেশাখোর লোক, একাত্রি নয় তিনটি নেশা আছে আমার, ভ্রমণ, সঙ্গীত এবং শিকার। এখানে এসে যে শুনলাম খেয়াঘাট পেরিয়ে কিছুদূর গেলেই গঙ্গায় পাখি পাওয়া যাবে, লোভ সামলাতে পারলাম না, বন্দুক কাঁধে করে বেরিয়ে পড়লাম। লোভ শুনে মনে করবেন না যে আমি মাংস খাবার লোভেই পাখি মারতে বেরিয়েছি, তা নয়। আমি নিরামিষাশী, আলু ভাতে ভাত পেলেই আমি সন্তুষ্ট। খেয়াঘাট পেরিয়ে সকালে চলে এসে প্রথম যখন পৌঁছলাম তখন হতাশ হয়ে পড়তে হল আমাকে। কোথায় পাখি? ধুধু করছে বালির চড়া, আর কোথাও কিছু নেই। গঙ্গার বুকে দু একটা উড়ন্ত মাছরাঙা ছাড়া পাখি কোথায়? বন্দুক কাঁধে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এমন সময় চখার ডাক শুনলাম। কয়ে চন্দ্রবিন্দু আকার আর অয়ে চন্দ্রবিন্দু আকার দিয়ে যে শব্দটা হয়, চখার শব্দটা ঠিক সেরকম নয়, তবে অনেকটা কাছাকাছি বটে। তাই ডাক শুনে বুঝলাম চখা আছে কোথাও কাছে পিছে। একটু এগিয়ে গিয়েই দেখি, হ্যাঁ ঠিক চখাই বটে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম মাত্র একটি দেখে। চখারা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। বুঝলাম দম্পতির একটিকে কোন শিকারী আগে শেষ করে গেছেন, এটির ভব যন্ত্রণা আমাকে ঘোচাতে হবে। সাবধানে এগুতে লাগলাম। আবার চখার ডাক, চখা উড়ে গেল। উড়বে জানতাম, চখা মারা সহজ নয়। দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ, বেশ খানিকক্ষণ ঘুরপাক খেয়ে আবার সাবধানে এগুতে লাগলাম। কাছাকাছি এসেছি, বন্দুকটি বাগিয়ে বসতে যাব, আর অমনি উড়ে গেল। বিরক্ত হলে চলবে না, চখা শিকার করতে হলে ধৈর্য চাই। এবার চখাটা একটু কাছেই বসল, আমিও বসলাম। উপরজুপুরি তাড়া করা ঠিক নয়, একটু বসুক। একটু পরেই উঠলাম আবার, আবার ধীরে ধীরে এগুতে লাগলাম, কিন্তু উল্টো দিকে। পাখিটা মনে করুক যে আমি তার আশা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি যেন। কিছুদূর গিয়ে ওধার দিয়ে ঘুরে তারপর বিপরীত দিক দিয়ে কাছে আসা যাবে। বেশ কিছুদূর ঘুরতে হল, প্রায় মাইলখানেক। গুলি মেরে মেরে খুব কাছেও এসে পড়লাম, কিন্তু তাক করে ঘোড়াটি যে টিপতে যাব, আর অমনি ফের উড়ল। উঠতেই লাগলো অনেকক্ষণ ধরে, কিছুতেই আর বসে না। অনেকক্ষণ পরে বসল যদি, কিন্তু এমন একটা বেখাপ্পা জায়গায় বসল যে সেখানে যাওয়া মুশকিল। যাওয়া যায়, কিন্তু গেলেই দেখতে পাবে। আমার কেমন রোগ চড়ে গেল, মারতেই হবে পাখিটাকে। সোজা এগিয়ে চললাম। আমি ভেবেছিলাম একটু এগুলেই উঠবে, কিন্তু উড়ল না। যতক্ষণ না কাছাকাছি হলাম ঠায় বসে রইল। মনে হল অসম্ভব বুঝি সম্ভব হয়, কিন্তু যেই বন্দুকটি তুলেছি আর অমনি আবার উড়ে এল। এবারেও এমন জায়গায় বসলো যার কাছে পিঠে কোনো আড়াল আবডাল নেই, চতুর্দিকেই ফাঁকা, কিছুতেই বন্দুকের নাকালের মধ্যে পাওয়া যাবে না। বাধ্য হয়ে সোজা এগিয়ে গিয়ে উড়িয়ে দিতে হল। এবার গিয়ে বেশ ভালো জায়গায় বসল, একটা ঝাউবনের আড়ালে আড়ালে গিয়ে খুব কাছাকাছিও আসতে পারলাম। এত কাছাকাছি যে তার পালকগুলো পর্যন্ত দেখা যেতে লাগল। ফায়ার করলাম, লাগলো না। ঝোপে ঝোপে জাদু একটা ছোট পাখি ছিল, তারা উড়ল। মাছরাঙাগুলো চেঁচাতে শুরু করে দিল। সমস্ত ব্যাপারটা থিতুতে আধ ঘন্টারও উপর লাগল। নদীর ঠিক বাঁকের মুখটাতেই বসল আবার চখাটা গিয়ে। আমি বসেছিলাম একটা বালির ঢিপির উপর। মুশকিল হল উঠে দাঁড়ালেই দেখতে পাবে। উঠলাম না, শুয়ে পড়ে গিরগিটির মতো বুকে হেঁটে হেঁটে এগোতে লাগলাম, কিন্তু কিছু দূর গেছি আর অমনি উড়ে গেল। আমার মাথাটাই দেখা গেল না বালির স্তর দিয়ে কোন রকম স্পন্দনে গিয়ে পৌঁছল তার কাছে, তা বলতে পারি না। উঠে দাঁড়ালাম, রোগ আরো চড়ল। হঠাৎ নজরে পড়ল সূর্য অস্ত যাচ্ছে, নদীর জল রক্তরাঙা, পাখিটা ওপারের চরে গিয়ে বসেছে, সমস্ত দিন আমি ওকে বিশ্রাম দেইনি, ও আমাকে দেয়নি, এখন দুজন দুপারে চুপ করে রইলাম। সূর্য ডুবে গেল, অস্তমান সূর্য কিরণে গঙ্গার জলটা যত জ্বলন্ত লাল দেখাচ্ছিল, সূর্য ডুবে যাওয়াতে ততটা রইল না। আসন্ন সন্ধ্যার অন্ধকারে স্নিগ্ধ হয়ে উঠল চতুর্দিক, সমস্ত অন্তরেও কেমন যেন একটা বিষণ্ণ বৈরাগ্য জেগে উঠতে লাগল ধীরে ধীরে। পূরবী রাগিনী যেন মূর্ত হয়ে উঠল আকাশে বাতাসে নদী তরঙ্গে। হঠাৎ মনে পড়ল বাড়ি ফিরতে হবে, কত রাত হয়েছে জানি না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি গঙ্গার চরে চরে, রাস্তা হারিয়ে ফেলেছি, মধ্য গগনে পূর্ণিমার চাঁদ, চতুর্দিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। অনেকক্ষণ ঘুরে ঘুরে শেষে বসলাম একটা উঁচু জায়গা দেখে, অনেকক্ষণ চুপ করে বসেই রইলাম, এমন একা জীবনে আর কখনো পড়িনি। প্রথম প্রথম একটু ভয় করছিল যদিও, কিন্তু খানিকক্ষণ পরে ভয়ের বদলে মোহ এসে আমার সমস্ত প্রাণ মন সত্তা অধিকার করে বসল, আমি মুগ্ধ হয়ে বসে রইলাম, মুগ্ধ হয়ে প্রকৃতির অনাবিল সৌন্দর্য দেখতে লাগলাম। মনে হল কত জায়গায় কতভাবে ঘুরেছি, প্রকৃতির এমন রূপ তো আর কখনো চোখে পড়েনি, রূপ নিশ্চয়ই ছিল আমার চোখে পড়েনি। নিজেকে কেমন যেন বঞ্চিত মনে হতে লাগল, তারপর সহসা মনে হল আজীবন সব দিক দিয়েই আমি বঞ্চিত, জীবনের কোন স্বাদটাই কি পুরোপুরি পূর্ণ হয়েছে। জীবনের তিনটি শখ ছিল ভ্রমণ সঙ্গীত শিকার, ভ্রমণ করেছি বটে, ট্রেনে স্টিমারে চেপে এখানে ওখানে গেছি, কিন্তু তাকে কি ভ্রমণ বলে। হিমালয়ের উচ্চ চূড়ায় সাহারার দিগন্ত প্রসারিত অনিশ্চয়তায়, ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রের তরঙ্গে, হিম শীতল মেরু প্রদেশের ভাসমান তুষার পর্বত শৃঙ্গে যদি না ভ্রমণ করতে পারলাম তাহলে আর কি হল। সঙ্গীতেও ব্যর্থকাম হয়েছি, সারে গামা সেধেছি বটে, কিন্তু সঙ্গীতের আসল রূপটি আলেয়ার মতো চিরকাল এড়িয়ে এড়িয়ে গেছে আমাকে। সেদিন অত চেষ্টা করেও বাঘের স্ত্রীর করুণ গম্ভীর রূপটি কিছুতেই ফুটে তুলতে পারলাম না সেতারে। ঠিক খাটে ঠিকভাবে আঙুল পড়ছিল, কিন্তু সেই সুরটি ফুটল না, যাতে আত্মসম্মানী গম্ভীর ব্যক্তির নির্জন রোদনের অবাংময় বেদন মূর্ত হয়। শিকারী বা কি এমন করেছে জীবনে, সিংহ হাতি বাঘ গন্ডার কিছুই মারেনি, মেরেছি পাখি আর হরিণ। আজ তো সামান্য একটা চখার কাছে হার মানতে হল, এমন সময় আবার চখার ডাক শুনতে পেলাম, চমকে উঠলাম, ঠিক মাথার উপরে চখাটা চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে। পাখিরা সাধারণত রাতে তো ওড়ে না, হয়তো ভয় পেয়েছে কোন রকমে, উৎসুক হয়ে চেয়ে রইলাম। আরো খানিকটা নেমে এলো, হঠাৎ বন্দুকটা ফায়ার করে দিলাম, লেগেছে, লেগেছে ঠিক। পাখিটা ঘুরতে ঘুরতে গিয়ে পড়ল মাছ গঙ্গায়, উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালাম, দেখলাম ভেসে যাচ্ছে। যাক, জীবনে যা বরাবর হয়েছে এবারও তাই হল, পেয়েও পেলাম না। সত্যি জীবনে কখনোই কিছু পাইনি, নাগালের মধ্যে এসেও সব ফসকে গেছে। চুপ করে বসেছিলাম, চতুর্দিকে থুথু করছে বালি, গঙ্গার কুলুধ্বনি অস্পষ্টভাবে শোনা যাচ্ছে, জ্যোৎস্নায় ফিনিক ফুটছে, শিকার চখা বন্দুক সমস্ত দিনের শ্রান্তি কোনো কিছুর কথাই মনে হচ্ছিল না। তখন একটা নীরব সুরের সাগরে ধীরে ধীরে ভেসে চলেছিলাম, হঠাৎ চমকে উঠলাম, দীর্ঘ গায়ে রিচু দেহ এক ব্যক্তি নদী থেকে উঠে ঠিক আমার সামনে দাঁড়িয়ে সংস্কৃত মন্ত্রোচ্চারণ করতে করতে গামছা দিয়ে গা মুছতে লাগলেন। অবাক হয়ে গেলাম, কোথা থেকে এলেন ইনি, কখন বা নদীতে নামলেন কিছুই দেখতে পাইনি। শুনলেন গল্পটির প্রথম অংশ।
বস, মেয়ের ভয়েস শুনলে আপনার মাথাটা জাস্ট খারাপ হয়ে যাবে, গ্যারান্টি বস।
বলো কি, বাট নতুন সিঙ্গার পারবে
কি বলেন বস, আমার ভয়েস সাথে ওই মেয়ের হামিং, ছোট্ট একটা কোরাস, হটকে ডাকবো বস,
ডাকো।
এটা কি
সরি বস, যখন শুনেছিলাম তখন তো
ভালো লাগবে, কারণ সে সময় মুখে ছিল প্রাণ লেয়ার, আর মুখে প্রাণ লেয়ার যতক্ষণ উথাল পাথাল ততক্ষণ। প্রাণ লেয়ারের চকলেট আর মিল্কের ধামাকদার টেস্ট ভুলিয়ে দেয় আপনার মন। প্রাণ লেয়ার উথাল পাথাল টেস্ট।
অবর্তমান বনফুল, এখন শুনব গল্পটির বাকি অংশ। একটু ইতস্ততের পর জিজ্ঞেস করলাম, আপনি কে? লোকটি এতক্ষণ আমাকে লক্ষ্যই করেননি, আমার কথায় মন্ত্রোচ্চারণ থেমে গেল। ফিরে আমার দিকে চেয়ে রইলেন ক্ষণকাল, তারপরে বললেন,
আমি এখানেই থাকি, আপনি আগন্তুক, আপনি পরিচয় দিন।
পরিচয় দিলাম।
রাস্তা হারিয়ে ফেলেছেন আপনি, আসুন আমার সঙ্গে, কাছে আমার আস্তানা।
দীর্ঘ কায় রিচু দেহ পুরুষটি অগ্রগামী হলেন, আমি তার অনুসরণ করলাম। একটু দূরে গিয়ে দেখি একটা ছোট্ট কুটির, আশ্চর্য হয়ে গেলাম। সমস্ত দিন এই অঞ্চলে ঘুরে বেরিয়েছি, এটা চোখে পড়েনি আমার। ছোট্ট কুটিরটি যেন ছবির মতন, সামনে পরিচ্ছন্ন প্রাঙ্গণ, চতুর্দিকে রজনীগন্ধার গাছ, অজস্র ফুল, অনাবিল জ্যোৎস্নায় ধরণীর অন্তরের আনন্দ সহসা যেন পুষ্পায়িত হয়ে উঠেছে গুচ্ছ গুচ্ছ রজনীগন্ধার ঊর্ধ্বমুখ বিকাশে। মৃদু সৌরভে চতুর্দিক আচ্ছন্ন, আমিও আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি এসেই ঘরের ভেতরে ঢুকলেন, একটু পরেই বেরিয়ে এলেন এবং শতরঞ্জি গোছের কি একটা পাততে লাগলেন।
বসুন।
বসে দেখলাম শতরঞ্জি নয়, গালিচা, খুব দামি নরম গালিচা। তিনিও এক প্রান্তে এসে বসলেন। বলা বাহুল্য, আমার কৌতূহল ক্রমশই বাড়ছিল, তবে কিছুক্ষণ চুপ করে রইলাম, তিনিও চুপ করে রইলেন। শেষে আমাকেই কথা বলতে হল। সমস্ত দিন এ অঞ্চলে ঘুরেছি, কিন্তু আপনার দেখা পাইনি কেন ভেবে আশ্চর্য লাগছে।
সব সময় কি সব জিনিস দেখা যায়?
মুখের দিকে যে ভয় হল, চোখ দুটো চলছে, মানুষের নয়, যেন বাঘের চোখ।
একটা গল্প শুনুন তাহলে। রাজা রামপ্রতাপ রায়ের নাম শুনেছেন?
না,
শুনবার কথাও নয়। দুজন রামপ্রতাপ ছিল, দুজনেই জমিদার, একজন সুদখোর আর একজন সুরখোর।
সুরখোর?
হ্যাঁ, ওরকম সুর পাগল লোক এ অঞ্চলে আর ছিল না। যত বিখ্যাত ওস্তাদদের আড্ডা ছিল তার বাড়িতে। আমার অবশ্য এসব শোনা কথা, আমার পাঞ্জাবে জন্ম, পাঞ্জাবে ওস্তাদের কাছেই গান বাজনা শিখেছিল। বাংলাদেশে এসে শুনলুম রামপ্রতাপ নামে একজন গুণী জমিদার আছেন, যিনি সুরের প্রকৃত সমজদার। প্রকৃত গুণীকে কখনো ব্যর্থ মনোরথ হতে হয়নি তার কাছে। গাড়িতে একজনের মুখে কথায় কথায় শুনলুম, তখনই যদি তাকে ঠিকানাটাও জিজ্ঞেস করি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু তা না করে আমি সপ্তাহখানেক পরে আরেকজনকে জিজ্ঞেস করলাম, রাজা রামপ্রতাপ রায় কোথায় থাকেন। তিনি বলে দিলেন সুদখোর রামপ্রতাপের ঠিকানা, ডানকুনি স্টেশনে নেবে 10 ক্রোশ হাঁটলে তবে নাকি তার নাগাল পাওয়া যাবে। একদিন বেরিয়ে পড়লাম তার উদ্দেশ্যে। ডানকুনি স্টেশনে যখন নামলাম তখন বেশ রাত হয়েছে, সেদিনও পূর্ণিমা। স্টেশনে আরেকজনকে জিজ্ঞেস করলাম, সুদখোর রামপ্রতাপ ও অঞ্চলে প্রসিদ্ধ লোক, সবাই চেনে। যাকে জিজ্ঞেস করলুম সে একটা রাস্তা দেখিয়ে দিয়ে বলল সোজা চলে যান। চলতে লাগলাম। কতক্ষণ চলেছিলাম তা ঠিক বলতে পারি না। খানিকক্ষণ পরে দেখলাম একটা বিরাট প্রান্তরের মাঝখান দিয়ে হাঁটছি, চারদিকে কেবল মাঠ আর মাঠ, কোথাও কিচ্ছু নেই। মনে হল
যেন শেষও নেই। কিছু দূরে গিয়েই হঠাৎ সামনে প্রকাণ্ড রাজবাড়িটা দেখা গেল, যেন মন্ত্র বলে আবির্ভূত হল। সাদা ধপধপ করছে, মনে হল যেন মর্মর পাথর দিয়ে তৈরি। মিনার, মিনারের গম্বুজ, সিংহদ্বার সমস্ত দেখা গেল ক্রমশ। অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ, তারপর এগিয়ে গেলাম। প্রকাণ্ড সিংহদ্বারের দুপাশে দেখি দুজন বিরাট ওকায় দারোয়ান বসে আছে, দুজনে নিবিষ্ট চিত্তে কোফ পাকাচ্ছে বসে। ভেতরে ঢুকবো কিনা জিজ্ঞাসা করলাম, কেউ কোনো উত্তরই দিল না, গোফই পাকাতে লাগলো। একটু ইতস্তত করে শেষে ঢুকে পড়লাম, তারা বাধা দিল না। ভিতরে ঢুকে দেখি বিরাট ব্যাপার, বিশাল জমিদার বাড়ি জমজম করছে। প্রকাণ্ড কাছারি বাড়িতে বসে সারি সারি গোমস্তারা, কেউ লিখছে, কেউ টাকা গুনছে, কেউ কেউ কানে কলম গুঁজে খাতার দিকে চেয়ে আছে, সবারই গম্ভীর মুখ। সামনের চত্বরে বসে আছে অসংখ্য প্রজা সারি সারি, সবাই কিন্তু চুপচাপ, কারো মুখে টু শব্দটি নেই। আমি তানপুরা ঘাড়ে করে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম, কেউ আমার দিকে ফিরেও চাইলে না। আমারও সাহস হল না কাউকে কোনো কথা জিজ্ঞাসা করতে, আমি ঘুরেই বেড়াতে লাগলাম। আমার মনের ইচ্ছা রাজা রাম প্রতাপকে গান শোনাব, কিন্তু হঠাৎ দেখতে পেলাম কিছু দূরে ছোট্ট একটা বাগান রয়েছে। বাগানের মধ্যে ধপ ধপে সাদা মার্বেল পাথরের উঁচু চৌতালা, আর সেই চৌতালার উপর কে একজন ধপ ধপে সাদা তাকিয়া ঠেস দিয়ে প্রকাণ্ড একটা গড়গড়ায় তামাক খাচ্ছেন। গড়গড়ার কুণ্ডলি পাকানো নলের জড়িগুলো জ্যোৎস্নায় চকমক করছে। বাগানে ছোট্ট একটি গেট, গেটের দুধারে উর্দি চাপরাস পরা দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে, ঠিক যেন পাথরের প্রতিমূর্তি। কেমন করে জানি না আমার দৃঢ় ধারণা হল ইনি রাজা রামপ্রতাপ। এগিয়ে গেলাম, দারোয়ান দুজন নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল, বাধা দিলে না। রাজা রামপ্রতাপের কাছাকাছি এসে ঝুঁকে প্রণাম করলাম একবার। তিনি গম্ভীর ভাবে মাথাটি নাড়ালেন একবার শুধু, আস্তে আস্তে বললাম, হুজুরকে গান শোনাব বলে এসেছি, যদি হুকুম করেন। তিনি সোজা হয়ে উঠে বসলেন, হাতের ইঙ্গিতে আমাকেও বসতে বললেন। তারপর কখন যে আমি দরবারি কানাড়ার আলাপ শুরু করেছি আর কতক্ষণ ধরে যে সে আলাপ চলেছে তা আমার কিছুই মনে নেই। যখন হুঁশ হল তখন দেখি এক ছড়া মুক্তোর মালা তিনি আমার গলায় পরিয়ে দিচ্ছেন। মালাটা দেখবেন, কুটিরের ভেতর ঢুকে গেলেন তিনি, পরমুহূর্তেই তিনি বেরিয়ে এলেন এক ছড়া মুক্তোর মালা নিয়ে। অমন সুন্দর এবং অত বড় বড় মুক্ত আমি আর দেখিনি কখনো। তারপর আমাকে মালা পরিয়ে দিয়ে তিনি আস্তে আস্তে উঠে গেলেন, আমি চুপ করে বসেই রইলাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি কিচ্ছু মনে নেই। সকালে যখন ঘুম ভাঙল তখন দেখি রাজবাড়ির কাছারি চৌতারা লোকজন কোথাও কিচ্ছু নেই। ফাঁকা মাঠের মাঝখানে আমি একা শুয়ে ঘুমোচ্ছি।
একা? কিরকম?
সবিস্ময়ে প্রশ্ন করলাম। হ্যাঁ, ফাঁকা মাঠের মাঝখানে একা, কেউ নেই। পরে খোঁজ নিয়ে জানলাম গুণী রাজা রামপ্রতাপ অনেকদিন হল মারা গেছেন। বেঁচে আছে সেই সুদখোর বেটা, তার বাড়ির পথ সবাই আমাকে বলে দিয়েছিল। কিন্তু আমার মনের একান্ত ইচ্ছে ছিল গুণী রামপ্রতাপকে গান শোনাবার, তাই তিনি মাঠের মাঝখানে আমাকে দেখা দিয়ে আমার গান শুনে বকশিস দিয়ে গেলেন। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম, কতক্ষণ তা মনে নেই। হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন, গান শুনবেন?
যদি আপনার অসুবিধে না হয়।
অসুবিধে আবার কি, সুরের সাধনা করবার জন্যেই তো আমি নির্জন বাস করছি। আবার উঠে গেলেন, কুটিরের ভেতর থেকে বিরাট এক তানপুরা বার করে বললেন, বাঘেশ্রী আলাপ করি শোনো। শুরু হয়ে গেল বাঘেশ্রী। ওরকম বাঘেশ্রীর আলাপ আমি কখনো শুনিনি, যা নিজে আমি কখনো আয়ত্ত করতে পারিনি কিন্তু আয়ত্ত করতে চেয়েছিলাম তাই যেন শুনলাম আজ। কতক্ষণ শুনেছিলাম মনে নেই, কখন ঘুমিয়ে পড়েছিলাম তাও জানি না। ঘুম ভাঙল যখন, তখন দেখি আমি সেই থু থু বালির চড়ায় একা শুয়ে আছি, কোথাও কেউ নেই। উঠে বসলাম, উঠতেই নজরে পড়ল চখাটা চড়ে বেড়াচ্ছে, মনে নেই। আমরা তিনজনেই সবিস্ময়ে ভদ্রলোকের গল্পটা রুদ্ধশ্বাসে শুনিতেছিলাম। শিকার উপলক্ষে আমরা এই অঞ্চলে আসিয়া সন্ধ্যাবেলা এই ডাক বাংলায় আশ্রয় লইয়াছি। পাশের ঘরেই ভদ্রলোক ছিলেন, আলাপ হইলে আমরা শিকারি শুনিয়া তিনি নিজের এই অদ্ভুত অভিজ্ঞতার গল্পটি আমাদের বলিলেন। অদ্ভুত অভিজ্ঞতাই বটে, জিজ্ঞাসা করিলাম তারপর? তারপর আর কিছু নেই, রাত হয়েছে, এবার শুতে যান, আপনাদের তো আবার খুব ভোরেই উঠতে হবে, আমারও ঘুম পাচ্ছে। এই বলিয়া তিনি আস্তে আস্তে উঠিয়া নিজের ঘরে প্রবেশ করিলেন। আমরা কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম। তারপর হঠাৎ আমার কৌতূহল হইল, কোন অঞ্চলের গঙ্গার চরে এই কাণ্ড ঘটিয়াছিল জানিতে পারিলে আমরাও একবার জায়গাটা দেখিয়া আসিতাম। জিজ্ঞাসা করিবার জন্য পাশের ঘরে ঢুকিয়া দেখি ঘরে কেহ নাই। চতুর্দিকে দেখিলাম কেহ নাই। ডাক বাংলার চাপরাশিকে জাগাইয়া প্রশ্ন করিলাম, পাশের ঘরে যে ভদ্রলোক ছিলেন তিনি কোথাকার লোক? চাপরাশি উত্তর দিল, পাশের ঘরে তো কোনো লোক নাই, গত দুই সপ্তাহের মধ্যে এখানে আর কেহ আসে নাই, এ ডাক বাংলায় কেহ বড় একটা আসিতে চায় না। বলিয়া সে অদ্ভুত একটা হাসি হাসিল। শুনছিলেন বনফুলের গল্প অবর্তমান।
Fresh, fresh music served hot.
Radio Footy on the spot.
Here with more fun and fear, you are listening to Radio Food Theatre FM. আমি রাসেল আছি সাথে এবং সৃষ্টি।
হ্যালো রাসেল
সাথে আছি। এবং সৃষ্টি, কি অবস্থা, কেমন যাচ্ছে আজকে এই বৃষ্টির দিনে? আমার মনে হয় বেশ জমজমাট হয়ে উঠেছে, স্পেশালি দ্য স্টোরি অব দ্য উইক খুব চমৎকার ছিল।
হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে।
এখন যেটা চললো সেটাও খুব চমৎকার ছিল, সেটা আমি পুরোটা শুনিনি কিন্তু স্টোরি অব দ্য উইক আমি পুরোটাই শুনেছি। That was fantastic and আশা করছি যে আপনারা অনেক এনজয় করেছেন। তো কেমন লাগছে আজকের এই বৃষ্টি বৃষ্টির দিনে সৃষ্টি?
হ্যাঁ রাসেল ভাই, এই ওয়েদারে আসলে সবসময় খুব মানে খুব পছন্দের ওয়েদার, এবং এই ওয়েদারে হরর শো করতে পারাটা আমার জন্য তো মনে হয় যে খুব সৌভাগ্যজনক, বৃষ্টিটা সৌভাগ্য নিয়ে আসলো।
সেটাই, বৃষ্টিটাকে বিরাট সৌভাগ্য নিয়ে এসছে আমাদের জন্য এবং হরর ক্লাবের জন্য, আপনাদের সবার জন্য। তো যাই হোক, তুমি আমাদের মেসেজে আমরা কি কি পাচ্ছি, কিরকম রেসপন্স পাচ্ছি একটু শুনি।
হ্যাঁ, আমাদের এই মতো ফেসবুকে যদি দেখি, ফেসবুকে পোস্টে কিন্তু যারা লিখছেন যে হ্যাঁ পুরোটা সময় থাকবো ছোট ছেলে, তিনি লিখেছেন
ছোট আছেন।
নেমুর রহমান নীলায় আছেন, ভাইয়া একটু ভয় লাগছে, আফ্রিদি তুহিন লিখেছেন সে সত্যি থাকছি, রনি রিয়াদ আছেন বাংলাদেশ হরর ক্লাব থেকে, আরো আরো অনেকে আছেন, তান্না আফরিন, আশা মোহাম্মদ, শুভ আছেন বগুড়া থেকে শুনছেন। এই তো সিঙ্গার জয় বিশ্বাস লিখেছেন গুড স্টোরি, স্টোরি নিয়ে ফিডব্যাক হয়তো এখনো লিখছেন, আমরা আরেকটা রিফ্রেশ দিতে থাকি এই ফাঁকে রাসেল ভাইয়ের কাছ থেকে আবার কিছু শুনে নি।
আচ্ছা, আমি তার মাঝখানে ছোট্ট করে ভূতাত্মের একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে ভূতাত্মে আগামীকাল আশা করছি আপনারা ভালো কিছু অডিও ক্লিপ পাবেন, আর যারা গেস্টরা আসছেন তারা অলমোস্ট সবাই নতুন পুরনো মিলিয়েই, এবং আমি চাই যে আপনারা আরো বেশি বেশি করে লিখুন এবং স্টুডিওতে আসুন, এবং সেজন্য আপনাদের লিখতে হবে ভূত এফ এম @radiofurti.fm এ, এবং সেখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমার কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে আসতে চান, এবং আপনার ফুল অ্যাড্রেস আর ফোন নম্বরটা কিন্তু এই জন্য দরকার হবে। স্পেশালি যারা ঢাকায় আছেন, ঢাকার বাইরে থেকে চাইলেও আসতে পারেন, ঢাকার বাইরে থেকে আমাদের গেস্ট রেগুলার আসেন, এবং এখনো দেখেছি আমার লিস্টে এরকম আছে যারা ঢাকার বাইরে থেকে আসতে চাচ্ছেন। তো আমি খুবই আশা করব যে আপনারা স্টুডিওতে রেগুলার এসে ঘটনা শেয়ার করবেন, কারণ আপনারা আসলেই ভূত এফ এম টা চলতে পারবে, সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আপনারা যদি আশা বন্ধ করে দেন তাহলে ভূত এফ এম আর এগোতে পারবে না। তো আমি চাইব যে আজকেই এখনই লিখে ফেলুন আপনার জীবনের সেরা ঘটনাটি, এবং চলে আসুন ভূত এফ এম এ, শেয়ার করুন আপনার জীবনের সেরা ঘটনাটি স্টুডিওতে সবার সাথে। এবং স্টুডিওতে অনেক মজা হয়, তাই না? স্টুডিওতে আমরা যখন লাইভ শো করি তখন আসলে অনেক মজা হয়, এবং এইখানে অনেকে এসে নার্ভাস হয়ে যান, অনেকে মানে ভয় পান, নিজের ঘটনা বলতে নিজেই ভয় পান, নিজের গুজ বাম্প হয়, এবং সেটা যে কি অদ্ভুত একটা অনুভূতি। এবং যখন রেসপন্স গুলো পান মানুষের, যখন দেখতে পান যে তাকে নিয়ে সবাই কথা বলছেন এবং তার ঘটনা সম্পর্কে সবাই বলছেন, লিখছেন, প্রশংসা করছেন, তখন এটা না সব একটা অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স, এটা ঠিক বলে বোঝানো যাবে না, এটা উপলব্ধি করতে হবে।
আমি জাস্ট একটা কথা এর ভিতরে একটু ঢুকিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ওই যে মানুষ যে নিজের ঘটনাটা বলতে গিয়ে যে মাঝে মাঝে এতটা ইনভলভ হয়ে যায়,
ভয়াবহ
ভয়। এবং আমি আপনার সাথে বেশ কয়েকবারই বসার সৌভাগ্য হয়েছে আমার, যে অফেয়ারে বা স্টুডিওর বাইরেও কখনো কখনো যখন শুনছি সেই মানুষগুলোর গল্পগুলো, এবং তাদের দিকে আমি তাকিয়ে থাকতাম যে কি অদ্ভুত আসলে মানুষ।
এবং তাদেরকে দেখে দেখেছো, তোমার মনে হয় না সবসময় যে তারা যেটা বলছেন একদম অন্তর থেকে বলছেন?
এক্স্যাক্টলি,
বিশ্বাস করতে পারতেন খুব ভালোভাবে যদি আপনি এই মানুষটাকে দেখতে পেতেন, সামনাসামনি যদি বুঝতে পারতেন যে কিভাবে তিনি তার ঘটনাটি বলছেন, এবং কিভাবে তিনি নার্ভাস হয়ে যাচ্ছেন, কিভাবে কতটা ইনভলভ তিনি সেই ঘটনায়, এবং কিভাবে সেই ঘটনাটি এখনো তাকে পীড়া দিচ্ছে, এটা যদি আপনি সামনাসামনি বসে দেখতে পান, আপনি নিজে ঘটনা শেয়ার করবেন যেটা সেটা তো করবেনই, অন্যদের যে ঘটনা শেয়ার করার যে ব্যাপারটা সেটা যখন দেখবেন, এবং একটা জিনিস খুব সত্যি প্রমাণিত হয়ে যাবে আপনি এখানে আসলে, সেটা হচ্ছে যে এইখানে কোনো ঘটনা কেউ বানিয়ে বলেন না, সেটা আপনি এখানে আসলে বুঝতে পারবেন, এবং আপনারা নিজেরা কথা বললে আপনাদের নিজেদের মধ্যে যোগাযোগটা অনেক ভালো হবে। তো যাই হোক, ভূত এফ এম নিয়ে অনেক কথা হলো, এতক্ষণে মনে হয় অনেকগুলো মেসেজ চলে এসেছে, আমরা মেসেজ পড়ি কিছু, তারপরে আমরা বিদায় নেব এবং আপনাদের জন্য রেখে যাব ভূত এফ এম হরর ক্লাব বাকি ঘটনাগুলো।
সিঙ্গার জয় বিশ্বাস জানতে যাচ্ছেন, রাসেল ভাই কেমন আছেন?
আমি ভালো আছি এবং সবসময় ভালো থাকবে,
একদম ঠিক। তাই আমাদের সাথে আছেন ছোট ছেলে, দেখেছেন ওয়াও রাসেল ভাই এসেছেন, অনেক ভয় লাগবে এখন।
আমি আজকে তো আটা দেওয়ার জন্য এসেছি, আজকে ভয় লাগাতে আসিনি এই মুহূর্তে, ভয় লাগবে কালকে। এবং আপনি যদি চান আপনিও জয়েন করতে পারেন, আগামীকাল নয় এর পরের সপ্তাহে, আগামীকালের গেস্ট যারা তারা অলরেডি সিলেক্টেড এবং তারা আসছেন আগামীকাল, সো আপনি এর পরের উইকে ইনশাল্লাহ যদি আসতে চান, আপনি তো নিয়ম জানলেনই, পাঠিয়ে দিন আমাদেরকে সেই ঘটনাগুলো।
ঠিক তাই, ভূত এফ এম @radiofurti.fm এই ঠিকানায় মেইল করে পাঠিয়ে দিবেন। আমাদের সাথে আরো যারা আছেন টাইটেললেস অদ্ভুত অদ্ভুত, আসলে নামের সৌন্দর্য নাকি নামের বৈচিত্র্য, কি বলবো,
নামের বৈচিত্র্য
বৈচিত্র্য। আফ্রিদি তুহিন লিখেছেন, গল্পটা হরর না হলেও মায়া আছে। শুভ আছেন, তার কথা আগে করেছি। তাওহিদ আহমেদ সুমন, রাজশাহীতে হালকা হালকা ঠান্ডা হাওয়া, তার পাশাপাশি
চমৎকার। রাজশাহীর ওয়েদার সবসময় মানে এক্সট্রিম থাকে, ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম, কোথাও বৃষ্টি হলে আবার টেম্পারেচার নেমে যায়। একইভাবে সিলেটের ওয়েদার খুব চমৎকার, আমার কাছে খুব মজার লাগে। সিলেটে কিন্তু ম্যাক্সিমাম সময় একটা মানে অদ্ভুত টাইপের টেম্পারেচার থাকে, যেটা খুবই কমফোর্টেবল আমার কাছে মনে হয় আর কি। আমি যারা সিলেটের থেকে শুনছেন তারা আরো ভালো বলতে পারবেন, বাট আমার কাছে মনে হয় যে সিলেটের ওয়েদার খুব ইন্টারেস্টিং।
সেক্ষেত্রে আবার খুলনার ওয়েদারের ক্ষেত্রে আমার মনে হয় যে সেটাও বেশ এক্সট্রিম, যেমন আমি দেখেছি যে রাতের বেলা হয়তো খুব ঠান্ডা, আবার দিনের বেলা দুপুর বেলা এমন গরম, মানে চৈত্র মাসের গরম মতো মনে হয় অনেক সময়।
এটাই এক্সট্রিম।
আমাদের সাথে আরো আছেন আর জে সাইম, তিনি লিখেছেন যে গল্পের প্রথম পর্ব তেমন ভালো লাগেনি, কিন্তু বাকি ঘটনা অনেক ভয় পেলাম এবং ভালো লাগলো। ধন্যবাদ ভাই, ক্লান্তি দূর করার জন্য আশা করি আরো ভালো ভালো ঘটনা শুনবো চট্টগ্রাম থেকে। ওকে, ছোট ছেলে তো বলেছেন এই রাসেল এসেছেন, তাই ভয় লাগছে। তো একই মানুষ আসলে এত এত কমেন্ট করেন, যে কমেন্ট পড়া হয়নি কমেন্ট খুঁজে পাওয়া মাঝে মাঝে খুব
ডিফিকাল্ট হয়ে যায়। সেটাই তো, আমরা এখন কি করতে পারি সৃষ্টি, পরের যে ঘটনাগুলো বা কি আছে সেটা শুনতে পারি তোমার যে আজকে যে আয়োজন সেই আয়োজনটা একটু শুনে ফেলি।
আজকে এখনো আমাদের তো আনসেন্সার্ড স্টোরি অফ দ্য উইক বাকি আছে, খুব অদ্ভুত একটা গল্প, ফুটি ফেমের একটা পুরাতন গল্প পড়ার খুব ইচ্ছা আছে, রেডি আছে, যাই না সময়ের জন্য পড়তে পারবো কিনা। এই এছাড়া হরর ক্লাবের যারা আছে তাদের সাথে তো আর এখনো কিছু বাকি আছে, এই নিয়ে বাকি এক ঘন্টা।
ওকে, তো সুন্দরভাবে কাটুক এই এক ঘন্টা সেই প্রত্যাশা করি, এবং আশা করছি আপনারা সবাই সবসময় ভালোর দলে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। এখন আমরা এই মুহূর্তে কি করব সৃষ্টি?
এই মুহূর্তে আমার খুব প্রিয় ব্যান্ড মহিনের ঘোড়াগুলোর একটা গান শুনতে যাচ্ছি, তার দিয়ে যত তারাই দূরে।
ওকে, তো আমরা এই গানটা শুনি, এবং সেই গানটা শুনতে শুনতে আমি বিদায় নেই, কথা হবে আগামী শুক্রবার, মানে আজকেই।
আজকে
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা।
আমি জানি আপনি ভালো আছেন, ভালো দলে। আমি বাঁধন নারায়ণগঞ্জ থেকে। আমি বুথ এফ এম শুনি সেই শুরু থেকে, কারণ আমি ছোটবেলা থেকে বুথ এফ এম, বুথের অনুষ্ঠান এগুলা অনেক ভালোবাসতাম। ভূতের হরর মুভি টুবি তারপর থেকে এই অনুষ্ঠানটা শোনার পর থেকে আমি অনুষ্ঠানটা কোনো মিস করি না। যাই হোক, আমি অনুষ্ঠানগুলো শোনার কারণে অনেকে আমার কাছ থেকে ঘটনা শুনে আমি অনেকের কাছে শেয়ার করি, আর তারাও আমার কাছে ঘটনা শেয়ার করে, যার কাছে আমার কাছে অনেক ঘটনা কালেকশন হয়েছে। এখন অনেক আমি অনেক ঘটনা আমার কাছে কানেকশন আছে, আমি আস্তে আস্তে আপনাদের কাছে শেয়ার করবো। আর যাই হোক, আমি এখন আমার নিজের একটা ঘটনা আমি দিয়ে শুরু করতে চাই। ঘটনাটা হলো 2013 সালের। এই 2013 সালে আমি কিছুদিন গাজীপুর ছিলাম, কোনো একটা কাজে নিয়োজিত ছিল। ওই গাজীপুর ঘটনাটা তো, আমি আমার সাথে দুটো লোক ছিল, তারা আমার সাথে থাকতো, আমি ওইখানে থাকতাম, যার কারণে বেশ অনেকদিন থাকার কারণে। তো গাজীপুর যারা থাকেন তারা হয়তো জানেন, ওইখানে ঘন জঙ্গল টাইপের, ওখানে আমরা একটা বাসাতে থাকতাম। আমরা যে ফ্লোরটা যে ঘুমটা ঘুমাতাম, ফ্লোরিং দিয়ে ঘুমাতাম, সামনে একটা জানালা ছিল, বাতাস আসতো দক্ষিণে বাতাস, আর জঙ্গল টাইপের আগেই বলে রাখি। তো ওনাদেরকে আমি কথা কথা বলতাম যে এমন একটা অনুষ্ঠান আছে, ভয়ের অনেক মজা পাবেন, শোনেন শোনেন মানুষের লাইফ কাহিনী, বাস্তব ঘটনা ওনারা নিয়ে এত রাতে তো অনেক শোনেন, মজা পাবেন অনেক। বলতে বলতে একদিন ওনাদের ধরলাম, ওনাদের নিয়ে শোনাতে ছিলাম। তো ঠিক আছে, প্রস্তুতি নিয়ে আমরা তিনজন, তিনজন তো হেডফোনে শোনা যায় না, আমরা তখন কি করলাম, লাউড স্পিকারে তিনজন শুনতেছিলাম। শুনতে শুনতে হঠাৎ আমার পাশে জানালার পাশে একজন, এই বাম সাইডে একজন, জানালার পাশে একজন, ডান সাইডে আমি মাঝখানে। তো হঠাৎ এক সময় দেখা গেল ওই লোকটা আমার পাশে যে একজন ঘুঙাইতেছে, ঘটনা শুরু হওয়ার 5-10 মিনিটের ভিতরে ঘুঙাইতেছে। তো হঠাৎ আমি বলতেছি, কি ব্যাপার, মজা পান নাকি, ঘটনা মাত্র শুরু, আপনি এরকম শোনেন আগে? আবার একই অবস্থা, ঘুমাইতেছে। আর মিয়া ফাইজা মিরা কেন ঘটনা শোনেন, এইরকম আছে। একবার যে আমি ওনাকে ধাক্কা মারলাম ঝড়ে, ঝড়ে ধাক্কা মারার পরে উনি হঠাৎ করে লাফ দৌড়লো, উঠে বললো খিসে খিসে, উনি দেখি কাঁপতেছে আর শরীর ঘামে গেছে। অথচ আমার পাশে, আমরা ঘটনায় মগ্ন ছিলাম, ওনার কোনো খেয়ালই নিলাম না। তো আমার শরীরের সাথে অ্যাডজাস্ট ছিল না, ধাক্কা মারার কারণে এজাস্ট হলো। তারপরে উনি কাঁপাই, কি হলো, সব অনুষ্ঠান বন্ধ টন্ধ করে উঠলাম, কি হলো কি হলো, উনি পানি টানি খাওয়াইলাম, কি হলো আপনার, আপনার তো আপনাকে কতবার বললাম এগুলো শুনতাম না, আমি শুনতে চাই না, সেটা আপনি সরকার শুনাইলেন। তো আমি কি হয়েছে আপনি শুনতেছেন, শুনতে শুনতে আমার হঠাৎ করে ঘুম চন্দ্রা লেগে গেল। তো হঠাৎ করে আমি দেখি আমার চোখটা লেগে গেল, দেখি আমাদের জানালার সামনে একটা কালো একটা আপসা কি জানি এসে দাঁড়াইলো। তো মানে স্বপ্নে দেখতেছে, তো দাঁড়ানোর পরে ওটা দাঁড়িয়ে মানে নিশ্চুপে দাঁড়াইছে। হঠাৎ কিছুক্ষণের মধ্যে দেখে কি ওই কালো অবয়বটা মানে আমার জানালার ভিতরে হাত দিয়ে নাকি কিছু তো ধরতে চেয়েছে, মানে ধরতে চেয়েছে, এরকম একটা বলতে ধরতে পারতেছে না। তো উনি এইটা দেখতেছে আর ঘামতেছে আর গিয়ে মানে স্বপ্নের ভিতরে এগুলো দেখতেছে আর হইতেছে। তো এক পর্যায়ে আমি ধাক্কা দেওয়ার পরে মানে ঘুমটা ভেঙে গেছে। যাই হোক, ঘুমটা ভেঙে যাওয়ার পরে ওদিন রাতে ঘটনা শুনলাম না, এক পর্যায়ে ঘটনা শোনা বাদ বন্ধ করে শুয়ে পড়লাম। তো বেশ কিছুদিন গেল, ওই এলাকায় তো একটু হিন্দু আছে, হিন্দু টাইপের এলাকা, হিন্দু আছে, মুসলমান সব খ্রিস্টান সবই আছে। যাই হোক, এলাকার নামটা বললাম না, গাজীপুর এতটুকু বললাম। তো ওইখানে আপনার একটা ইয়ে আছে, পুরা এই পুরা কি মোট আছে, অনেক আগে দেখি হিন্দু এখন রাজা মারা গেছিল। ওই আমরা আবার বলতাম না, বললাম আগে আমি একটু বুঝতে ফেমে এগুলো খাটিনুটি আমার রহস্য করতে যাই। তো এক সময় গেলাম আমরা, কি করলাম, একটা মোট আছে নদীর পারে, মানে অনেক অনেক পুরনোটা, মানে কোন এক রাজা মারা যাওয়ার পরে মোটটা তৈরি। তো ওইখানে আমরা ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার পরে ঘুরতে আসি, জায়গাটা বেশ ভালোই লাগতো, মজা করতেছে, এখানে কি আছে না আছে, মানে অনেক চিল্লাপাল্লা করলাম। চিল্লাপাল্লা করার পরে কিছুই করলে হইলো না, আবার ঘুরলাম। তো ওইখানে কেউ ওটা যায় না, নীরব এলাকা তো কেউ যায় না, যাওয়ার কারণে যায় না। তো আমরা গেলাম, ততটা গুরুত্ব দিলাম, মজা করলাম, ফাজিলামি করলাম এক পর্যায়ে। তো আসার এক সময় হঠাৎ দেখি আমাদের পথের সামনে বিশাল একটা সাপ, সাপ বিশাল সাপ, এটাকে তো ভাইরা মারা, মানে লাঠিতে পিটিয়ে মারা অসম্ভব। তো কি করলাম, না এটার সামনে যাওয়ার দোকান, আমি এটা ঘুরে যাই, ঠিক আছে ঘুরে যাই। তো কি করলাম, ঘুরে এসে বললাম, আবার সামনে অনেকক্ষণ পথ, বিশ্বাস করবে আসল ভাই, বিশাল বড় একটা আরো একটি সেম সাপ। তো চিন্তা করলাম সাপটা এত বড় যে আবার এই দিক দিয়ে আসলো। তো আমি তো বুঝতে পারবেন, অনেক ঘটনা শুনি, তো আমি ব্যাপারটা বুঝতে পারছি যে আমি না একে এই করবেন না, অন্য কোনো ওয়ে দিয়ে আমি চলে যাই, কারণ আমি তো বুঝতে পারবো, অনেক ঘটনা শুনছি, অনেক অভিজ্ঞতা আমার আছে, আমি যে আগেই বলছি। তো এক পর্যায়ে আমি কি করলাম, ওই দিনকের মতো আইসা বললাম, তো এই ঘটনা কারোর কাছে বললাম না, যে ভাষা থাকি তাদেরকেও বললাম না, তারা বিশ্বাস করবে না। তো রাত হলো, আমরা তো ওদিনকার শুক্রবার না, ওদিনকার নটা বাজছিল। তো আমরা একটু দোকানে দোকানে দেখে গেলাম, ওদিকে নরা 8টা 9টার পর সবাই ঘুমিয়ে পড়ে, আর দু একজন চা দোকান থাকে। তো তো আমরা আসতেছিলাম, হঠাৎ আসা ওই ওদিক দিয়ে, আগে বলে নেই রাসেল ভাই, আমার গায়ে এখন শিউরিতে ওঠে, তাল গাছ আছে অনেক বড় বড়। তো হঠাৎ ওই সময় কিন্তু কোনো তাল নেই, মানে তালের সিজন না, ওইটা তালের সিজন না বলতে তাল নেই। তো আমরা তিনজন আসতেছি, হঠাৎ আমাদের থেকে 2-3 হাত দূরে ঠাস, মানে শব্দ, বিকট শব্দ হলো, মানে নিশ্চিত তাল তো নেই, আমরা সবাই জানি ওই তালের সিজন। তো আমরা তাল পড়লো, তো গেলাম, গিয়ে দেখলাম কোনো তাল টাল কিছুই নেই। তারপরে বলবো, আরে তাল পড়বো কোথায়, এখন তো তালের সময় নয়, তাহলে তাহলে কি এটা কি পড়লো। তখন তো মানে তিনজন, একজন এক এক দিকে, এক একজনের চোখের দিকে তাকাইলাম, মানে কে কার আগে, মানে দৌড় দিব। আমি বললাম, না দেখেন এটা ঠিক হইব না, কে কার আগে, তিনজন একসাথে দৌড়ে দিই, তিনজন একসাথে দৌড়ে বাসা চলে আসলাম। তো ওদিন কালাতে আমরা ভাত খেতে বললো, যে বাসায় থাকি ওই বাসায় খাই, ম্যাচের মতো, মানে আমরা বললাম খাইলাম না, আমরা রাস্তার দোকান থেকে আসলে কিছুই খাই নাই। তো এই ঘটনা শোনার পর ওনারা আমার দুজন আমার অনেক বকলো, যে আমি আপনার জন্য আপনার এইসব অনুষ্ঠান শোনেন, তারপরে এটা সেটা হয়ে যাচ্ছে। আমি বলি, দেখেন এটা কোনো সমস্যা না, এটা কোনো বিষয় না, এটা কোনো সমস্যা হইতো না, অনুষ্ঠানে কি করে দোষ, ঘটনা মানে সত্য ঘটনা শেয়ার করে এগুলো যাই হোক আপনি জানেন। তো এটার কারণে বাসায়, তারপরে আমি কেমনে কেমনে কথা কথা বাসায় বলে ফেললাম, বাসায় বলে ফেলার পরে বাসা আমার বলো এগুলো শোনার দরকার নেই, ঘটনা শোনার দরকার, ঠিক আছে। তারপর মনে হবে এটা রয়েছে, আমি শুনবো না মানে কেন। তো আমি বেশ কয়েকদিন ভূত এফএম শোনা বন্ধ করে দিলাম, ভূত এফএম শোনা বন্ধ। হঠাৎ একদিন আমি শুক্রবার রাতে ঘুমিয়ে পড়লাম, শুনি না তখন। তো হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নে দেখি কি, আমি একটা গহীন জঙ্গলে হাঁটতেছি, হাঁটার মধ্যেই দেখি একটা আমার, মানে বুঝতে পারি শোটা শুরু হলে যেমন শব্দ না, আপনার ভয়েসটা না কণ্ঠটা শোনা যাচ্ছে, কোথায় দেখি একটা পাতার নিচে একটা মোবাইল, মোবাইলটা নিলাম হাতে, দেখি বুঝতে পারি শো চলতে আছে। তো চলতেছে, আমি শুনতেছি, এর কিছুক্ষণ পরে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল দেখে আমি একটার উপরে বাজে, মানে তখন শুক্রবারই ছিল। তখন আমি চিন্তা করে দেখলাম যে বুঝতে পারি আমি শুনি না, তার কারণে কি আমাকে স্বপ্নে এটা দেখতে হলো। যাই হোক, আমি তারপর থেকে ভূত এফএম এখন আর মিস করি না, কোন এপিসোড আমি মিস করি না, ভূত এফএম যদি মিস করি ডাউনলোড করুন, ভূত এফএম সাথে আসি থাকবো। আসল ভাই যদি আমার ঘটনাটা ভালো লাগে শেয়ার করবেন, অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবেন। আর আমার কাছে অনেক এরকম বহুত ঘটনা আছে, যা আমি এগুলো ঘটনা শোনার পরে মানুষের কাছে বলি, যার কাছে বলি সে একটা করে ঘটনা আমার হয়েছে, সবগুলো রিয়েল ঘটনা। আমার মামার সাথে ঘটনা আছে, আমার নানার বাড়ির ঘটনা আছে, অনেক ঘটনা আছে। স্টুডিওতে যদি আসতে পারি কখনো আসবো, নাহলে আমি ইমেল করে সব ঘটনা শেয়ার করবো। আমার অনেক প্রচুর প্রচুর ঘটনা আছে, যার কারণে আমি অনেক ঘটনা শেয়ার করতে চাই, হেল্প করতে চাই, সহযোগিতা করতে চাই আমার প্রিয় বুচাকে, তাই আমি ঘটনা পাঠাতে চাই। আমার ঘটনা যদি ইমেলটা ভালো লাগে অবশ্যই আপনাদের, তাহলে শেয়ার করবেন। এই বলে আমি শেষ করলাম। আমি নারায়ণগঞ্জ থেকে আবার বলি, আসল ভাই আমি নারায়ণগঞ্জ থেকে বাঁধন।
চারিদিকে ভুল লেগেছে নতুন দিনের চাওয়ারে, হাওয়া চারিদিকে ধুম লেগেছে নতুন দিনের চাওয়ারে, দেখো প্রাণ ঘুরছে কেমন কি ভীষণ ভীষণ জোরে, ক্লান্তি সব করে যায় হাওয়ার ওই ডানা জোরে, হাওয়া হাওয়া হাওয়ারে, হাওয়া হাওয়া হাওয়ারে, চারিদিকে ধুম লেগেছে নতুন দিনের চাওয়ারে, ভীষণের ধুম লেগেছে নতুন দিনের চাওয়ারে, চারিদিকে ধুম লেগেছে নতুন দিনের চাওয়ারে, ভীষণের ধুম লেগেছে নতুন দিনের চাওয়ারে, হাওয়ারে হাওয়ারে হাওয়ারে।
100% কপার তার ও টেম্পার্ড অ্যালুমিনিয়ামের তৈরি ভীষণ সিলিং ফ্যান চলে যুগের পর যুগ।
জাস্ট খারাপ হয়ে যাবে, গ্যারান্টি বস।
বলো কি, বাট নতুন সিঙ্গার পারবে
কি বলেন বস? আমার ভয়েস সাথে ওই মেয়ের হামিং, ছোট্ট একটা কোরাস, হট কে ডাকবো বস?
ডাকো।
এটা কি
সরি বস, যখন শুনেছিলাম তখন তো
ভালো লাগবে, কারণ সে সময় মুখে ছিল প্রাণ লেয়ার। আর মুখে প্রাণ লেয়ার যতক্ষণ উথাল পাথাল ততক্ষণ প্রাণ লেয়ারের চকলেট আর মিল্কের ধামাকদার টেস্ট ভুলিয়ে দেয় আপনার মন। প্রাণ লেয়ার উথাল পাথাল টেস্ট।
কেমন আছেন?
ভালো।
তো কেমন লাগছে এখন পর্যন্ত?
প্রোগ্রাম তো ভালোই লাগছে, খুব মজা হচ্ছে, কথাবার্তা বলতেছি, আড্ডা দিচ্ছি আর গল্প করলাম, ভালো লাগছে।
কফিও খাচ্ছি কিন্তু,
লিসেনারদের কমেন্ট গুলো দেখলাম যে ভালো ইন্টারেস্টিং।
কয়েকটা কমেন্ট পড়ি নি,
পড়া যায়, খুব ইন্টারেস্টিং কিছু কমেন্ট ছিল।
আচ্ছা ঠিক আছে, তাহলে কয়েকটা কমেন্ট পড়ি নি। আমাদের সাথে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেওয়ান স্মরণ দুই, এককে যাই না। আচ্ছা তো দেওয়ান স্মরণ দুই লিখেছেন, আমি আজ অনেক কমেন্ট করে ফেলছি, কিন্তু প্লিজ কিছু মনে করেন না সৃষ্টি ভাই, আমার কমেন্ট পড়া হয় না কেন, অনেক কমেন্ট করে ফেলেছি সেজন্যই বোধ হয়। মোহাম্মদ রনি রিয়াদ আছেন, ভাই জামালপুরের ইসলামপুর থেকে শুনছি। জামালপুর বোধ হয় রিয়াজের, সরি ইমতিয়াজের খুব কাছাকাছি জায়গা নাকি? ময়মনসিংহ সিং এর ভাষা কথা বলতে পারেন? আচ্ছা আপনার বাড়ি ওইদিকে
কথা বলতে নাকি? ভালো করে কথা কইতে।
ওকে, আমার কাছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গার যে আঞ্চলিক ভাষার যে মানে সমারোহ, হ্যাঁ এটা প্রত্যেক পৃথিবীর প্রত্যেক জায়গাতেই তো আসলে অঞ্চল ভিত্তিক ভাষা এবং সংস্কৃতির একটা পার্থক্য বা ডাইভার্সিটি তো থাকে, আর এই বিচিত্রতাটাই আসলে অনেক সৌন্দর্য, এবং আমার কাছে ভাষারই যে বিভিন্ন রকম যে বৈচিত্র্য খুবই ভালো লাগে। এবং অনেক সময় তো দেখা যায় যে এই অনেক আঞ্চলিক ভাষা কিন্তু বোঝাই যায় না, ওই অঞ্চলের মানুষ ছাড়া বুঝতেই পারে না
চিটং
এই অঞ্চলের মানুষগুলো। আবার এরকম আছে যে সেই চিটং এর মানে ওই কি বলা যায় ওই পুরো অঞ্চলটা ওই পাশের মায়ানমারের কিছু অংশ নিয়ে বোধহয় আরাকান সাম্রাজ্য ছিল একসময়, তাদের ভিতরে ভাষার কিন্তু একটা বেশ ভালো মানে কি বলা যায় মিল আছে। আমার আমার এক বন্ধু ছিল মায়ানমারের, এবং সেই নোয়াখালী বিভাগ না জেলা, এখনো বিভাগ হয়নি, যাই হোক আমার এক বন্ধু ছিল, তিনি হচ্ছে মায়ানমারের, তো তার সাথে আমরা একবার গিয়েছিলাম সেন্টমার্টিন। তো মজার ব্যাপার যেটা হয়েছিল যে তার ভাষা মানে সে হচ্ছে চিটাগাংয়ের ভাষা, ওই সাইডের ভাষাটা সে খুব ভালো পারে, এবং ওইখানে যাওয়ার পরে আমাদের থেকে সেই লোকাল মানুষদের সাথে বেশি কথা বলেছে, এবং লোকাল মানুষেরা আমাদেরকে বিদেশি হিসেবে ধরে তাদের মানে তাদের নিজেদের লোক বলে মেনে নিয়েছে এরকম আর কি। তো যাই হোক, এটা খুবই ভালো লাগে, ভাষার বৈচিত্র্য ভাষার সৌন্দর্য এটাই আসলে। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, আপনারা কি আর গল্প শুনবেন? আচ্ছা, তো এই মুহূর্তে যেহেতু লিসেনারদের ফিডব্যাক পাচ্ছি না, তো আমার সামনে যারা আছেন তাদের ফিডব্যাক আমি লিসেনারদের ফিডব্যাক হিসেবে ধরে নিচ্ছি। আমি এই মুহূর্তে একটা গল্পে চলে যাই, এবং এই গল্পটা আমাদের ভূত এফএম এ প্রচারিত গল্পগুলো থেকে নেয়, এবং আগে বলেছি যে ভূত এফএম এর এক বছরের সেরা সেরা গল্পগুলো নিয়ে একটা বই বের করা হতো, এবং তার ভিতর একটা বই যার নাম ম্যাপ নাম্বার 13। ম্যাপ নাম্বার 13 একটা বই, একটা গল্প মানে ওটা হচ্ছে ভূত এফএম এর ঘটনাগুলোকে রিরাইট করে গল্প আকারে প্রকাশ করা হয়েছে। তো একটা গল্প, সেই গল্পটা কে পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে বলা হয়নি, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন। তো সেই গল্পটা আমার কাছে ভালো লেগেছিল, ঠিক ভয়ের কিনা যাই না, গল্পটা আবেগ আছে গল্পটার ভিতরে। তো সেই গল্পটা এখন পড়ব, নাম হচ্ছে মা। মা নামটাই যথেষ্ট আবেগ ধারণ করে, তো গল্পটার ভিতরে আবেগ থাকবে সেটাই স্বাভাবিক। আমরা চলে যাচ্ছি মা গল্পে। আমি যে ঘটনাটা বলতে চাই সেটা একটু সেন্সিটিভ, স্বীকার করতেই হবে। আমার জীবনের এমন এক সময়ের কথা এটা, যে সময় আমি কিছু কাজ করেছি যা শুনলে মানুষের ফুরফুটে করা স্বাভাবিক, সে কারণেই আমার নামটা গোপন রাখতে হচ্ছে। 2005 সালের কথা, তখন আমি মাত্র বিয়ে করেছি। অনেক মেয়ের ছোটবেলা থেকে স্বপ্ন থাকে যে অনেক ধুমধাম করে বিয়ে হবে, আমার বিয়েটা তেমন ছিল না।
আমার বিয়ে হয়েছিল মায়ের অমতে। বেশ কিছুদিন আগে থেকে আমার সাথে আমার স্বামীর সম্পর্ক তৈরি হয়েছিল। আমরা খুবই ভালোবাসতাম একে অপরকে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একে অপরকে ছাড়া বাঁচতে পারব না, তাই আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলি। বাসার কেউ জানত না সে কথা। বিয়ের মাস ছয়েক পরে পরিবারের অজান্তেই এক রাতে আমি ঘর ছেড়ে বের হলাম। এরপর মা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে অনেকবার, কিন্তু ভয়ে আর লজ্জায় মায়ের মুখোমুখি হতে পারিনি। মুখোমুখি হওয়া তো দূরের কথা, মায়ের সাথে কথা বলারও সাহস ছিল না আমার। দুই মাস আমি লুকিয়ে রইলাম, কিন্তু নিজের মায়ের সাথে কথা না বলে কতদিন থাকা যায়। শেষ পর্যন্ত দুই মাস পরে আমি মায়ের সাথে যোগাযোগ করলাম, কিন্তু আমি যা ভয় পেয়েছিলাম তাই সত্য হল। মা আমার কোনো কথাতেই কান দিতে চাইল না, সে কিছুতেই বিয়ে মেনে নেবে না। আমাকে বারবার বলতে লাগল আমি যেন ফিরে আসি তার কাছে। আমি খুব বাজে একটা পরিস্থিতিতে পড়ে গেলাম। একদিকে ভালোবাসার মানুষ, অন্যদিকে জন্মদাত্রী মা। অনেক কষ্টে শেষ পর্যন্ত মাকে বুঝিয়ে সুঝিয়ে একটু শান্ত করতে পারলাম। তার কিছুদিন পরেই স্বামীর সাথে আমার দেশের বাইরে চলে যেতে হল। তখন আমার প্রায় প্রতিদিন কথা হতো মায়ের সাথে। কথা কম হতো আসলে, কান্নাই হতো বেশি। মা প্রায় প্রতিদিন ফোন করে কাঁদত, আমাকে বলতো ফিরে আসতে। কিছুতেই বোঝানো যেত না তাকে। রাগ করে এমনও বলেছি যে মা যদি কান্না বন্ধ না করে তাহলে আর ফোন করব না তাকে। মাঝখানে কয়েকদিন নানা কারণে মাকে ফোন দেওয়া হয়নি। হঠাৎ একদিন আমার কেন যেন খুব খারাপ লাগতে শুরু করল। মনে হচ্ছিল থেকে থেকে বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। আশঙ্কা হচ্ছিল যে খুব খারাপ কিছু একটা হবে। আমি দৌড়ে গিয়ে মাকে ফোন করলাম। আমার ভয় আরো বেড়ে গেল যখন দেখলাম যে মা ফোন ধরছে না। আমি উদ্ভ্রান্ত হয়ে আমার একজন কাজিনকে ফোন দিলাম। ও যা বলল সেটা শুনে আমার মাথা ঘোরাতে শুরু করল। মায়ের নাকি খুব শরীর খারাপ, তাকে হাসপাতালে রাখা হয়েছে। গতকাল রাত থেকে তার বাজে অবস্থা, শেষ পর্যন্ত ভোরবেলায় হাসপাতালে ভর্তি করানো হয়। আমার পাগলের মতো লাগছিল, খুব অসহায় লাগছিল নিজেকে। মা অসুস্থ অথচ আমি তাকে কোনো সাহায্যই করতে পারছি না। সেদিনই আমি আবার ফোন দিলাম মায়ের নম্বরে। মা এবার ফোন ধরল। ও পাশ থেকে আমি হ্যালো হ্যালো শুনছি, কিন্তু মা কিছু শুনতে পাচ্ছে বলে মনে হল না। আমি অনেকবার চেষ্টা করে শেষ পর্যন্ত সেদিনের মতো হাল ছেড়ে দিলাম। পরদিন আবার ফোন করলাম, কিন্তু এবার মায়ের বদলে ফোনটা ধরলেন বড় মামা। মামা বললেন যে মায়ের খুব খারাপ অবস্থা, কথা বলতে পারছে না ঠিক মতো। এভাবে একটার পর একটা দিন যেতে লাগলো আর মায়ের অবস্থা ক্রমশ আরো খারাপ হতে লাগলো। মা কাউকে চেনার ক্ষমতা হারিয়ে ফেললেন, তার বিছানা থেকে ওঠার ক্ষমতা শেষ পর্যন্ত মা মারা গেলেন। খবরটা শুনে মনে হলো আমিও মারা যাচ্ছি, সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তিন দিন প্রায় সেন্সলেস রইলাম আমি। আমার জ্ঞান বারবার আসছিল আবার যাচ্ছিল। যেদিন যেদিন একটু সুস্থ হলাম সেদিন মায়ের কবর দেয়া হয়ে গেছে। আমার কাঁদা ছাড়া আর কিছুই করার ছিল না। সে রাতে মায়ের ছবি বুকে নিয়ে অনেক কেঁদেছি। বারবার বলছিলাম, মা তুমি কেন আমাকে কিছু না বলে চলে গেলে, ফিরে আসো, একটা বার ফিরে আসো আমার কাছে। হঠাৎ আমার কান্নার আওয়াজ ছাপিয়ে ঘরে একটা গম্ভীর শব্দ শুরু হল, যেন ভূমিকম্প হচ্ছে। সাথে সাথে বাড়ির সব জানালার কাঁচ কাঁপতে শুরু করল। সে কম্পনের মাত্রা খুব তাড়াতাড়ি বেড়ে এমন পর্যায়ে চলে গেল যে মনে হচ্ছিল সবগুলো জানালা ভেঙে কুড়ো কুড়ো হয়ে যাবে। আমি আর আমার স্বামী ভয়ার্ত চোখে চারপাশে তাকাচ্ছিলাম। আমরা বুঝতে পারছিলাম না কি হচ্ছে। কম্পনটা যেমন হঠাৎ করে শুরু হয়েছিল তেমনি হঠাৎ করেই থেমে গেল। তারপরই একটা অজানা আতঙ্ক চেপে ধরল আমাকে। আমার শুধু মনে হচ্ছিল দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি যেন স্পষ্ট কল্পনা করতে পারছি তাকে। আমার স্বামী সে রাতে আমাকে বুঝিয়ে শান্ত করে। তারপর থেকেই আমার বাসায় অদ্ভুত সব ব্যাপার ঘটতে শুরু করল। মাঝে মাঝে অনেক জোরে জোরে আওয়াজ হতো ঘরের ভেতর, কিন্তু খুঁজে দেখা যেত কেউ নেই। আবার রাতের মাঝখানে হঠাৎ ঘুম ভাঙলে মনে হতো বিছানার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। একদিন আমি রান্না করতে গিয়ে খেয়াল করি নিজে রান্নাঘরের মেঝেতে তেল পড়ে আছে। আমি পিছলে আরেকটু হলেই পড়েই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ অদৃশ্য কিছু একটা যেন আমাকে ধরে দাঁড় করিয়ে দিল। সেদিন পড়লে আমার সিরিয়াস ব্যথা পাবার সম্ভাবনা ছিল, মাথাও ফেটে যেতে পারত। মায়ের মৃত্যুর প্রায় দেড় মাস পর আমি খুব অদ্ভুত খুব সুন্দর একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখি যে আকাশে অপূর্ব চাঁদ উঠেছে। আমি বিমোহিত হয়ে সে চাঁদের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পায়ের দিকে চোখ যেতে দেখতে পেলাম মা আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। মা আমাকে বলল, জানিস মৃত্যুর সময় আমার কত কষ্ট হয়েছে। আমি দুদিকে মাথা নাড়লাম, মা আমার একটা হাত চেপে ধরল। তুই কি দেখতে চাস? আমি একটু ভয়ে ভয়ে সম্মতি জানালাম। সাথে সাথে আমার একটা অনুভূতি হল, অনুভূতিটাকে ভাষায় প্রকাশ করা খুব কঠিন, কিন্তু আমি আসলে বুঝতে পারলাম মায়ের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক ছিল। তারপর আমি স্বপ্নের মধ্যেই চোখ খুললাম, খুলে দেখি মা আমার কোলে নেই, তার বদলে একটা ফুটফুটে মেয়ে। তার কিছুদিন পরেই শুনলাম যে আমি মা হতে চলেছি, জানলাম আমার গর্ভে একটি মেয়ে। আশ্চর্য, তখন থেকেই আমাদের বাসার সব উৎপাত বন্ধ হয়ে গেল। আমি দেশে চলে এলাম, ভাইয়াদের বাসায় উঠলাম, সেখানেই মেয়ে হল আমার। আর কি অদ্ভুত ব্যাপার, মা যে অসুখগুলোতে আক্রান্ত ছিল আমার মেয়েরও সেই একই অসুখগুলো দেখা দিল। ব্যাপারটা নিয়ে চিন্তা করলে আমি কোনো দল খুঁজে পাই না। আমার মা কি ফিরে এসেছে? অদ্ভুত আবেগের একটা গল্প। একটা ব্রেক নিয়ে আমরা ব্রেক শেষে ফিরে আসছি। শুনতে থাকুন একটা ফুটি রেডিও এফএম।
যেমন পাইলো সে আর এখন করা যায় যখন তখন চাইদা আছে সবই বিশেল ইজি টিভি।
এমনই স্বাচ্ছন্দ্যময় প্রযুক্তির বঙ্গিল ছয় হাসি আনন্দে ভরে উঠুক আপনার সংসার, আর পাশে থাকুক ভিশন এলইডি টিভি। ভিশন ক্রাফটিং হ্যাপিনেস।
Thank you.
এমনই স্বাচ্ছন্দ্যময় প্রযুক্তির বর্ণিল ছোঁয়ায় হাসি আনন্দে ভরে উঠুক আপনার সংসার, আর পাশে থাকুক ভিশন এলইডি টিভি। ভিশন, ক্রাফটিং হ্যাপিনেস।
রেডিও ফুর্তি ইটিএফ এম আপনি আছেন, সৃষ্টি আছে মুহূর্তে আপনার সাথে ভূত এফ এম হরর ক্লাব নিয়ে। আমরা একটু আগে ভূত এফ এম এ প্রচারিত একটি ঘটনার নিয়ে লেখা গল্প সেটি শুনলাম। আমার সাথে আছে ইমতিয়াজ এবং দানজিম। আমরা একদম প্রায় শেষ দিকে, একটা হচ্ছে 36 মিনিট এই মুহূর্তে স্টুডিওগুলিতে সময় দুটো পর্যন্ত আছি, অর্থাৎ শেষ আওয়ারের শেষ অর্ধ ঘন্টায় আমরা প্রবেশ করেছি। কেমন লাগছে, কেমন লাগলো লাস্ট গল্পটা দানজিম?
লাস্ট গল্পটা খুব টাচি, আসলে খুব ইমোশনাল।
হ্যাঁ, আমি আমি না মানে এবার মা শব্দটাই আসলে অনেক আবেগ ধারণ করে, তাই না? সত্যি মায়ের চলে যাওয়া মানে আসলে খুব একটা ভারী পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছিল।
আমার কাছে মানে আমি জাস্ট চুপ হয়ে যে শুনতেছিলাম গল্পটা।
এবং মানে গল্পের একটা মজাটা কি দেখেন, মানে হরর গল্প হিসেবে এটাকে আমরা প্রচার করছি, কিন্তু মানে হরর অংশ বা হরর বলতে যে শুধু ভয় বা মানে একটা আধিভৌতিক ব্যাপার তো আছে, বা একটা মানে প্যারানর্মাল মানে যেটা স্বাভাবিক না বা হয়তো বিজ্ঞানসম্মত ব্যাখ্যার যোগ্য না, হয়তো বা যাই না হয়তো বা ব্যাখ্যাও এটা সম্ভব, কিন্তু তারপরও যে এইটার মানে মোড়কে আবেগ নিয়ে আসা।
বেসিক্যালি ধরেন এই যে অসুস্থতাগুলো যে আসলো, অসুস্থতাগুলো এইটা নিয়ে আপনি লজিক্যালি চিন্তা করলে মেবি জেনেটিক কোনো ইস্যুস বা মানে জেনেটিক্যালি তো আসতে পারে, রাইট? তো এই ব্যাপারটা আসলে কি যে এই যে আপনি এই মাত্র বলার আগ পর্যন্ত এটা মানে আমি এইভাবে লজিক্যালি চিন্তাই করি নাই, মানে গল্পটার ইমোশনটা এত বেশি ছিল যে যুক্তি তর্কগুলো আসলে আমরা
আসে না। এবং হরর ক্লাবে আসলে আমরা সেটাই চেষ্টা করেছি, সেই গল্পের মানে গল্পের যে স্বাদটা সেটাই নেওয়ার চেষ্টা করে। যেহেতু ভূত এফএম এ প্রচারিত ঘটনা, সেই জন্য আমাদের মনের মধ্যে আছে যে এটা একটা সত্যি ঘটনা ছিল, সেজন্যই হয়তো আমরা সেই জায়গায় চিন্তা করতে চাই, নয়তো শুধু গল্প হিসেবে আসলে সেই জায়গার চিন্তাটা আসলেই আসে না। ভালোই বলেছেন আসলে তানজিম, এটাই সত্যি আসলে। আমরা একটু ফেসবুকের কমেন্টগুলো কিছু পড়ে নিই। আমাদের সাথে আছেন রাশিদুজ্জামান সুমন, লিখেছেন মা গল্পটা অনেক ভালো লেগেছে। ফ্রিদিতুহীন একটার পর এক কমেন্ট করে যাচ্ছেন। গাঙ্গুল জোশ লিখেছেন, রনি রিয়াদ লিখেছেন ঘটনাগুলো ভয়ঙ্কর হচ্ছে। ওকে, আরো আছেন কারা, স্বপ্নীল ছেলে ইমন আছেন আমাদের সাথে, আছেন তায়েব রায়হান বরিশাল কলেজ এভিনিউ থেকে, শুনছি ভাইয়া, শুনতে থাকুন। জি এম নাজমুল ইসলাম
আছেন আমাদের সাথে, লিখেছেন ঘরে আলো বন্ধ বন্ধ করে একা একা শুনছি এবং ভয় পাচ্ছি না লিখেছেন। আমাদের সাথে আছেন রূপার আছেন, শান্ত আছেন, রাশিদুজ্জামান সুমন, তিনি লিখেছেন সিরাজগঞ্জ হতে শুনছি মায়া হরর ক্লাব খুলেছি। মায়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত গল্প, যেটা আমরা ভূত এফএম হরর ক্লাবেও বলেছি, এই গল্পটা খুবই সুন্দর একটা গল্প। তো মায়া হরর ক্লাব নামটা খুব পছন্দ হলো আপনাদেরকে, অবশ্যই শুধু নামের জন্য হলেও স্টুডিওতে আমন্ত্রণ জানাতে চাই। এবং আপনার মতো এবং যারা আরো যারা হরর ক্লাব খুলছেন তাদেরকে বলছি, আপনারা আমাদেরকে মেইল করুন, আপনাদের হরর ক্লাবের কন্ট্যাক্ট ডিটেলস সহ আমাদেরকে মেইল করুন bhutfm@radiofurti.fm, সাবজেক্ট ফিল্ডে লিখুন হরর ক্লাব, কবে আসতে চান সেটাও জানিয়ে দিতে পারেন এবং কন্ট্যাক্ট ডিটেলস দিলে আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব এবং স্লট কখন ফাঁকা আছে যেহেতু আমরা আগে থেকে স্কেজুল করে রাখি, তারপর এটা মানে চেঞ্জও হয়, সো আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে কবে আপনারা আসতেছেন। সো কন্ট্যাক্ট করুন যারা হরর ক্লাব খুলছেন, খুব দ্রুত কন্ট্যাক্ট করুন, স্টুডিওতে এসে আড্ডা দিব, একসাথে গল্প শুনবো। আর তো এই হচ্ছে এখন পর্যন্ত আয়োজন, আমরা কিন্তু একটা অসমাপ্ত গল্পের একটা ধারণা দিয়েছিলাম আমরা, তো এই হরর ক্লাবটি কাছে বলেছিলাম যে আপনারাও যদি পারেন আজকে অনুষ্ঠানের শেষে আপনাদের কোনো মানে এই গল্পটার কোন সমাপ্তি আপনারা যদি চিন্তা করেন তবে সেটা শুনতে চাইব। গল্পটা আরেকবার মনে করিয়ে দিয়ে যাচ্ছে, গল্পটা ছিল এরকম যে হাফিজ মিয়া সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুপাশে ঘন জঙ্গল, রাতের বেলা হঠাৎ তার মনে হলো পেছন থেকে কেউ যেন ডাকছে, মানে পেছন থেকে কোন মানুষের আসার আওয়াজ সে শুনতে পাচ্ছে, ভয়ে সে পেছনে তাকাচ্ছে না। একটু পর গোঙানোর আওয়াজ শুনতে পারল, তখন সে ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকালো, দেখলো কেউ নেই।
তারপর যেটা হলো যে সে যখন সামনের দিকে তাকাতে যাবে, ঠিক তাকালো সামনের দিকে, তখন সে অনুভব করতে পারলো যে পেছনে তার শার্ট ধরে কেউ মানে টানছে নিচ থেকে। তো সে ঘুরে তাকালো, দেখলো যে একটা বাচ্চা মেয়ে, একটা বাচ্চা মেয়ে। সে তাকানোর পর দেখলো যে বাচ্চা মেয়েটার বোঝা যাচ্ছে যে বাচ্চা মেয়ে, কিন্তু তার মুখটা একদম থেতলানো, খুব বিভৎস একটা চেহারা। তো এরকম একটা সময়ে একটা বাচ্চা মেয়েকে এরকম একটা চেহারা দেখে সে খুব ভয় পেল এবং সে সাথে সাথে যেটা হয়েছে সে জ্ঞান হারায়। তো পরবর্তী দিন তার গ্রামের, যেহেতু কাছাকাছি সে যাচ্ছিল তার বাড়িতে, তো তার গ্রামের তার ফ্যামিলি সেখানে তাকে খুঁজতে খুঁজতে, সে আসেনি রাতে বাসায়, তো তাকে খুঁজতে খুঁজতে সেখানে পায় এবং তার মুখটাও হচ্ছে সম্পূর্ণরূপে থেতলানো ছিল, একদম বিভৎস একটা চেহারা, যেন কোনো জন্তু বা কোনো কিছু তাকে আক্রমণ করেছে এরকম একটা ব্যাপার। কিন্তু তাকে তারা আইডেন্টিফাই করতে পারে বিকজ তার কপালের কাছে একটা কাটা দাগ ছিল, যেটা তার ছোটবেলায় আর কি একটা
জন্মদাগ,
না ঠিক জন্মদাগ না, সে একটা অ্যাক্সিডেন্টে একটা ঘটনায় তার এরকম একটা দাগ হয়েছিল। তো সেটা দেখে আইডেন্টিফাই করতে পারে এবং তাকে যেটা যে পরবর্তী তার মানে তাকে দাফন করা হয় এবং সে ইয়ে হয়।
তো
এরপর আরেকটা ঘটনা সূত্র পাঁচ, সেটা হচ্ছে ঠিক এক বছর পর একই দিনে ইউনিভার্সিটির ছাত্র ঢাকা থেকে সে বাড়ি যাচ্ছে, এমন সময় তার নাম হচ্ছে সৃষ্টি, সৃষ্টি বাড়ি যাচ্ছে, ভার্সিটিতে পড়ুয়া ছাত্র, কাঁধে ব্যাগ, হাতে সুটকেস, সে বাড়ি ফিরছে অনেকদিন পর। তো হঠাৎ সে শুনতে পায় যে কেউ তাকে পিছন থেকে ডাকছে, তো সে ঘুরে তাকায় না ঠিক আগের মতোই। কিছুক্ষণ পর সে একটা গোঙানোর শব্দ শুনতে পায়, সে ঘুরে তাকায়, সে যখন ঠিক ফিরে আবার সামনের দিকে তাকাবে, সে কাউকে দেখতে না পেয়ে যখন সামনের দিকে তাকাবে, তখন দেখে যে সে ফিল করে যে কেউ তাকে পেছন থেকে টান দিয়েছে। এবং এবার যখন সে ঘুরে তাকায়, দেখে যে একটা ছেলে, ছোট বাচ্চা ছেলে, তার মুখটা খুব বিভৎস এবং তার কপালে একটা কাটা দাগ আছে।
সুন্দর, শেষের ছেলেটার নামটা আসলে আমার ভয় ধরিয়ে দিচ্ছে। যাই হোক, তো যারা শুনলেন এতক্ষণ এই যে তানজিম এবং ইমতিয়াজ এই দুজনের সাথে আড্ডা হচ্ছিল এবং এই সপ্তাহের যে অসমাপ্ত গল্পটা আপনাদের জন্য ছেড়ে দিলাম, সেই গল্পটার একটা সমাপ্তি আমাদেরকে তানজিম দেখিয়ে দিল। তো এইরকম না, মানে ঠিক এই গল্পটা না, এবার আপনারা লিখুন আপনাদের গল্পটা। তো আমরা পরবর্তীতে পেজেও এবং আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে হরর ক্লাবের ফেসবুক গ্রুপ, সেখানে তো আমরা দিয়ে দেবই, এবং ফেসবুক গ্রুপের লিঙ্কটা আরো একবার আপনাদের জানিয়ে দিচ্ছি, facebook.com/groups/horrorclub.furti horrorclub.furti এ হচ্ছে ভূত এফএম হরর ক্লাবের অফিসিয়াল গ্রুপ। এই গ্রুপে সমস্ত সারা বাংলাদেশের সমস্ত হরর ক্লাব মেম্বাররা জয়েন করেন এবং এখানে আমাদের নিয়মিত আপডেট থাকে আমাদের হরর ক্লাবগুলোর। তো এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। তো শেষ করব আজকের ভূত এফএম হরর ক্লাব শেষ করার আগে যে প্রশ্নটা প্রত্যেকবারই করা হয়, যে মানে আমরা তো এরকম অনেক মানুষ থাকে আমাদের, যে আমরা হয়তো অনেক ভালোবাসি বা অনেক পছন্দ করি, কিংবা আমাদের আইডল যারা এখন পৃথিবীতে নেই, তো কখনো কখনো মনের মধ্যে আক্ষেপ হয় যে সেই মানুষটার সাথে যদি কখনো দেখা হতো হয়তো অনেক ভালো লাগতো, বা অনেক কোন একজন প্রিয় মানুষ হারিয়ে গেছেন হয়তো বা আবার তার সাথে যদি দেখা হতো তবে অনেক ভালো লাগতো, অনেক ভালো অনুভূতি হতো। তো প্ল্যানচেটে আমরা জানি যে প্ল্যানচেট করা হয় বা প্ল্যানচেটের ধারণাটা এরকম যে মৃত মানুষকে নামিয়ে আনা বা মৃত আত্মাকে নামিয়ে আনা, সত্য অসত্যের প্রশ্ন না, জাস্ট সেই আবেগের জায়গাটা ধরেই আর কি প্রশ্নটা আছে। যদি এরকম কখনো সম্ভব হয় যে কারোর সাথে আরো একবার দেখা করা যাবে বা একবার দেখা করা যাবে বা কথা বলা যাবে, তবে সেটা কে হবে? তো এই প্রশ্নটা আজকে ইমতিয়াজের কাছে এই প্রশ্নটা রেখে আজকে হরর ক্লাব শেষ করবো এবং উত্তরটা শুনে ইমতিয়াজ।
আমার মনে হয় যে যদি প্ল্যানচেটে কাউকে নামাতে হয় তো আমি,
যদি কখনো আসলে নামানো যায়, আমরা অবশ্যই এই মোমেন্টে যদি কেউ শোনে তাহলে হয়তো ভাববে যে আমরা বলছি যে এটাতে আসলে নামানো যায়,
ধরে নিলাম যে
যদি হ্যাঁ বলেন
নামানো হয় অথবা কাউকে নামাতে পারবো, ঠিক আছে ধরে নিলাম, তো আমি দুইজন মানুষকে নামাতে চাই। এক হচ্ছে যে আমার দাদি যিনি মারা গেছেন, সবাই তার জন্য দোয়া করবেন যেন ব্যস্ত বাসী হন। দাদিকে খুব মিস করি, খুব বেশি মিস করি, তো অনেক খুব কম সময় পেয়েছি ছোটবেলায়। আর আরেকটা মানুষকে আমি নামাতে চাই, সবার খুব পরিচিত, সবাই খুব নাম শুনেছেন, আমি হিটলারকে নামাতে চাই একবার। আমি যে সবাইকে জিজ্ঞেস করতে চাই মানে কিভাবে পারো ম্যান, মানে ও কিভাবে পারত, আমি জিনিসটা জানতে চাই একবার ওর কাছ থেকে, নিজের মুখ থেকে আমি একবার শুনতে চাই যে কিভাবে পারত, এত ছোট একটা মানুষ মানে সারা ওয়ার্ল্ডকে কিভাবে কন্ট্রোল করতো, মানে একবার খুব জানার ইচ্ছা
আসলেই। এবং আসলেই তার সমস্ত সিস্টেমটাই খুব নিখুঁত একটা সিস্টেম ছিল, কিন্তু আসলে মানুষের বাড়ানো কোন সিস্টেম সম্পূর্ণ নিখুঁত হতে পারে না, সেজন্যই হয়তো তার পতনও হয়েছে। তো যাই হোক, আসলেই হিটলারের প্রতি সেই প্রশ্নটা আমাদেরও থাকলো, কিভাবে পারো ম্যান। আমরা চাই না যে পৃথিবীতে আর কোন শাসক আসুক যিনি ঠান্ডা মাথায় এত তো মানুষ মেরে ফেলতে পারেন, কোন শোষক আসুক আমরা অবশ্যই চাইব না। আমরা অবশ্যই চাইব না একাত্তরের দিনগুলিতে আমরা যে বিভীষিকা পার করেছি সেই বিভীষিকা কখনো কোনো মানুষের নেমে আসুক, মানে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো গণহত্যায় যে কষ্টটা নিয়ে আসে বা যে মানে ধ্বংসটা নিয়ে আসে, সেই ধ্বংসটা যেন আর কখনোই না আসে পৃথিবীতে, আর কোনো মানুষ যেন অন্যায় অবিচারে মারা না যায়। আমি জানি হরর ক্লাবের স্টুডিও থেকে এই চাওয়াটা হয়তো কোনো মূল্যই রাখে না, তারপরও মানুষের চাওয়ার তো বা স্বপ্নের তো শেষ থাকে না, মানুষ তার স্বপ্নের থেকেও বড় বলেছিলেন আবদুল্লাহ আবু সাইদ। আমিও তাই মনে করি, মানুষ আসলেই তার স্বপ্নের থেকে বড়, আর আমাদের স্বপ্নগুলো আসলে অনেক বড় বড় হওয়াই উচিত। সারা পৃথিবীর মানুষ অনেক সুখে থাকুক, সারা পৃথিবীর মানুষ এই নীল আকাশের নিচে যে যেখানে আছেন, প্রত্যেকের দুবেলা দুমুঠো ভাত বা তার অন্নটা, তার খাবারটা, তার মৌলিক অধিকারগুলো যেন নিশ্চিত হয়, সেই প্রত্যাশাই থাকলো। আজকের ভূত এফএম হরর ক্লাব এখানে শেষ করছি। হরর ক্লাবে হরর এন্টারটেইনমেন্ট দেওয়ার চেষ্টা ছিল এতক্ষণ, এবং ভূত এফএম হরর ক্লাব উইথ মোর ফান, ফিয়ার ফান ছিল, ফিয়ার ছিল, সবই ছিল, সব মিলে আপনাদের সাথে কেটে গেল তিনটি ঘন্টা। শেষ করব একটা গান দিয়ে, এবং এই গানটা খুব বিখ্যাত একজন মানুষের কন্যার গাওয়া, বিখ্যাত মানুষটা হচ্ছেন রবিশঙ্কর মৈত্রী এবং তার মেয়ে নোরা জোন্সের গাওয়া একটা গান এখন শোনাবো। এই গানটাও খুব বিখ্যাত। এই গানের মূল আর্টিস্টের নাম আমি ভুলে গিয়েছি সবসময়কার মতো, সবসময় বলি যে আমার মস্তিষ্ক খুবই দুর্বল, নাম মনে রাখতে পারি না। আচ্ছা, নোরা জোনসের গাওয়া একটা গান শুনবো এখন, সামহোয়ার ওভার দ্য রেইনবো। খুব সুন্দর একটা গান। গান শুনতে শুনতে টুকটুক করে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আবার কথা হবে আগামীকালই, কথা হচ্ছে এক কাপ বিকেলে, এবং তারপরে সপ্তাহে বৃহস্পতিবার আবার চলে আসবো প্রথম হওয়ার ক্লাব নিয়ে। তখন সঙ্গে থাকুন সেটা ফোর দি এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।